This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আরো একটি রবিবার শুরু হয়ে গেল, আরো একটি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আরো একটি পর্ব, এবং মঞ্চের পর্দা এই মুহূর্তে উঠে গেছে। আর যে মানুষটি এই মুহূর্তে আমার সামনে বসে আছেন সত্যের আসনে নিজেকে প্রকাশ করবার জন্য, অপ্রিয় সত্য কথাগুলো বলবার জন্য, তাকে আমরা জানবো, তাকে আমরা চিনব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়মগুলো আমি একটু পরেই বলে দেব, তবে তার আগে চলুন কে আজকে আমাদের এখানে আছে তার সম্পর্কে আমরা একটু জেনে নেই।
মোবারক আলী আর জোহরা বেগম যখন একটি পুত্র সন্তানের আশায় দিন কাটাচ্ছিলেন, তখনই তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। প্রথমে একটু মন খারাপ হলেও তারপর মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাওয়ার চেষ্টা করলেন। এই ফুটফুটে কন্যা সন্তানটির নাম আঞ্জুমান, আমাদের আজকের অতিথি। সাধারণ এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলায় আঞ্জুমানের স্বপ্নটা ছিল অসাধারণ। হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে একসময় লেখক হওয়ার স্বপ্নটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তার স্বপ্নের বীজটা শেষ পর্যন্ত আর ডালপালা মেলতে পারেনি। ছোটবেলায় খেলাধুলা করতে বেশ ভালোবাসতেন আর সিনেমা দেখে ভাবতেন এই মানুষগুলি কি সত্যি জীবন্ত। অবশেষে চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফকে বাস্তবে দেখে তার ভুল ভাঙে। আঞ্জুমানের প্রিয় ব্যক্তিত্ব তার বাবা। বাঙালি নারী আর শাড়ি যেমন একে অপরের পরিপূরক, তেমনি আঞ্জুমানেরও সবচেয়ে পছন্দের পোশাক শাড়ি। যার স্বপ্ন ছিল উপন্যাস লেখার, আজ সেই আঞ্জুমানের জীবনটাই হয়ে গেল বাস্তবায়িক উপন্যাস। কি লেখা আছে সেই উপন্যাসে তা জানাতেই আজ লাখো শ্রোতার সামনে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে হাজির হয়েছেন আঞ্জুমান।
আমরা জেনে নিলাম আঞ্জুমানওয়ালা সম্পর্কে অনেক কিছুই, এবং আমাদের জানার বাকি আছে অনেক কিছুই, আমরা সেটা জানবো। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মনে করিয়ে দিই যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের ভুলগুলো, আপনি আপনার জীবনের অপরাধগুলো অকপটে স্বীকার করতে পারেন। যদি পৃথিবীর কোন সিস্টেমে, যদি পৃথিবীর কারো কাছ থেকে আপনি সাজা পেয়ে থাকেন কিংবা নাই থাকেন, আপনার বিবেক যদি আপনাকে প্রতি মুহূর্তে শাস্তি দিয়ে থাকে সেই সব অপরাধের জন্য, ভুলের জন্য, এবং আপনি যদি মনে করেন যে আপনার মতো ভুল কিংবা অপরাধ পৃথিবীর আর কেউ না করুক, তাহলে এবিসি রেডিওর এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র আপনার জন্য। অনুষ্ঠানটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আরো একবার আরজি কিপ্রিয়া, আরজি কিপ্রিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আমরা একটু আগে জেনেছি যে কোন অতিথি আজকে আমাদের সঙ্গে আছেন, এবং আমরা বলতে পারি যে যাহা বলিব সত্য বলিবতে এই প্রথম ফিমেল গেস্ট যিনি আজকে স্বীকার করবেন তার জীবনের ভুলগুলো, তার জীবনের অপরাধগুলো, যেগুলো আপনাদেরকে অনেক 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 কিছুই শেখাবে এবং সচেতন করবে। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। আপনি প্রথমে আমাদেরকে টেক্সট করতে পারেন। টেক্সট করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ JBSB, লিখে স্পেস দিয়ে কনফেস, CONFESS, আবারও বলছি CONFESS, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস, শেষে আপনার নামটি যুক্ত করে দেবেন, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে আমাদেরকে ইমেইলও করতে পারেন, আমাদেরকে ইমেইল করবার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। আপনি চাইলে চিঠি লিখতে পারেন, আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। এবং আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে, আপনি চাইলে ফেসবুকে চলে আসতে পারেন এই মুহূর্তে, এবং ফেসবুকেও আপনি জানাতে পারেন আপনার ফোন নাম্বার সহ, আপনি যদি কনফেস করতে চান সে কথাগুলো লিখে আমাদেরকে জানাতে পারেন। এবং আপনি একই সাথে যারা JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব পছন্দ করেন, তারা চাইলে আমাদের ফেসবুক মেম্বার বা ফ্যান হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব অর্থাৎ JBSB এবং একই সাথে ABC রেডিওর ফ্যান বা মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। ওকে, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমরা সরাসরি তার সত্য উদ্ঘাটনের বিষয়ে তাকে প্রশ্ন করতে চাই। আপনি একটু আমাকে বলবেন, অঞ্জু মনোয়ারা, রাইট? আপনার নাম?
জি, অঞ্জুমান।
অঞ্জুমান, এটা কি আপনার আসল নাম নাকি এই নামটা সম্পর্কে আমাদের একটু বলবেন, যেটা কি আসল নাম নাকি?
এটা আমার আসল নাম, আমার আব্বার দেওয়া নাম।
আপনার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে অঞ্জুমান। অঞ্জুমান, ওকে অঞ্জুমান, আর আপনি সার্টিফিকেটে বা অন্যান্য জায়গাতে কি এই একই নাম ব্যবহার করেন নাকি অন্য কোন নাম?
অন্য কোন নাম,
অন্য অন্য নাম ব্যবহার করেন?
এখন বলতে চাচ্ছি
সেটা আপনি এখানে বলতে চাচ্ছেন না। মজার বিষয় হচ্ছে আমাদের যে শো গুলো হয় সেখানে সাধারণত অতিথেরা এসে যেটা করেন যে তার পিতৃ প্রদত্ত নামটাকে তিনি হাইড করেন এবং যেটা হয় যে একটা ছদ্মনাম নেন। কিন্তু এখানে যেটা দেখলাম যে তিনি পিতৃ প্রদত্ত নামটাকে বলছেন আর যে নামটা তিনি বাস্তবের প্রয়োজনের জন্য নিয়েছেন সে নামটা তিনি হাইড করছেন। কেন করছেন সে কারণগুলো আমরা ধীরে ধীরে জানব। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে আপনি এই ধরনের অনুষ্ঠানে, বিশেষ করে যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন, আপনি নিজে তো এই অনুষ্ঠানটা শোনেন?
হ্যাঁ, আমি শুরু থেকে শুনি, প্রথম থেকে।
এই অনুষ্ঠানে যারা আসেন তারা বিশেষ করে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসেন, একটা ভয়াবহ, একটা বলতে পারি যে খুবই টাফ একটা অনুষ্ঠান, খুবই চ্যালেঞ্জিং একটা শো, এবং যে কোনো ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে পারে এই ধরনের শোতে আসার পরে অনেকেই। আপনি সেটা জেনেও এই ধরনের অনুষ্ঠানে আপনি কেন আসলেন?
আমি চাই আমি যে প্রতারণাগুলো করছি মানুষের সাথে, এরকম প্রতারণা যেন আর কেউ না করে, এবং আমি যে শাস্তিটা পাচ্ছি এই শাস্তি থেকে সবাই যেন মুক্তি পায়, বা আর ভবিষ্যতে এরকম কোন কারো সাথে কোন এরকম বিহেভ না করে, তার জন্য আমি এই মেসেজটাই দিতে আসছি সবাইকে।
এই যে আপনি বললেন যে প্রতারণা আপনি করেছেন কিংবা যে অপরাধগুলো আপনি করেছেন সে অপরাধগুলো যেন ভবিষ্যতে কেউ না করে আপনারটা শোনার পরে, এটা তো আপনি ইচ্ছে করলে নাও বলতে পারতেন, এই ভুলগুলো নাও বলতে পারতেন, আপনার কেন বলতে হলো?
আমার বলতে হচ্ছে এই কারণে, আমি আমি এই অপরাধবোধ শাস্তি প্রতিনিয়ত পাচ্ছি। আমি রাতে ঘুমাতে পারছি না, খাইতে পারতেছি না, শুইতে পারতেছি না, মানে কোনো কাজে আমি কোনো কিছুতে স্থির পাইতেছি না, যার কারণে আর আমি নিজের থেকে আমি বুঝতেছি আমি অভিশপ্ত হয়ে যাচ্ছি। আমার মুখের মধ্যে এইসব দাগ, এই দাগগুলো ছিল না, এখন আমার এইগুলা হয়ে যাচ্ছে।
মানে আপনার 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 শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিছুটা চেঞ্জ আসছে। এই ধরনের একটা কেস আমরা অনেক আগে পেয়েছিলাম প্রিয় শ্রোতা, প্রথম যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম তার নাম ছিল মাহি। মাহির ছবিটা আমরা প্রকাশ করতে পারিনি, কারণ সেই ছবিটা প্রকাশ করলে আপনারা দেখতেন যে একজন সাধারণ মানুষের অবয়ব কিভাবে ধীরে ধীরে সৃষ্টিকর্তার অভিশাপ, আমরা যেটাই বলে থাকি, বা অন্য কোন ধরনের কোন অভিশাপে যেটাই হোক না কেন ও যেটা বিলিভ করে সেই জায়গাটা থেকে কিভাবে পরিবর্তনটা হচ্ছিল। আজকের যিনি গেস্ট তার ছবিটাও আমরা প্রকাশ করতে হয়তো বা পারবো না, কিন্তু কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের ফেসবুকে প্রকাশ করব, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারবেন। তিনি বিশ্বাস করছেন যে তার যে বিবেক বোধ, তার যে অপরাধ বোধ, সেগুলো তাকে পেনাল্টি দিচ্ছে প্রতি মুহূর্তে, এবং কিছুটা হলেও সে তার নিজের শরীরের মধ্যে এবং তার চারপাশের যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলোর মধ্যে তিনি তা দেখতে পাচ্ছেন। চলুন অঞ্জুমান, আমরা পুরো অনুষ্ঠানে আপনাকে আপনার আসল নাম ধরে সম্বোধন করব। আপনি যে বিষয়গুলো আজকে আমাদের সামনে স্বীকার করতে চান সে বিষয়গুলোর দিকে আমরা ধীরে ধীরে যেতে চাই। আপনি প্রস্তুত?
জি, আমি প্রস্তুত।
ওকে, শুরু করব।
কত ছোটবেলা থেকেই আমার একটা নেশা ছিল, সেটা বই পড়ার। আর আমার ইচ্ছা ছিল আমি একজন যদি লেখক হইতে পারতাম, কবি হইতে পারতাম, তাহলে মনে হয় আমার জীবনটা সার্থক হইত। আমি অনেক ধরনের মাসুদ রানার বই, হুমায়ুন আহমেদের বই, এসব অনেক বই পড়ার খুব নেশা ছিল, এখনো আছে কম বেশি। তো আমি ক্লাস নাইনে উঠার পরে আমি একটা গল্প লিখি, উপন্যাস লিখে আমাদের পাশে এক কবি ছিল, ওনাকে আমি দেই ছাপানোর জন্য। উনি এটা মেরে দেয়, মেরে দেয় মানে বলতে এটা নিয়ে পালায়, কোথায় যেন চলে যায়। দীর্ঘদিন যাবৎ মানে 10-15 বছর ওনার আর কোন হদিস পাওয়া যায় নাই। তারপরে তো আমি উৎসাহ পাবো তো দূরের কথা, হতাশা তো আমি আর ওই সব ভুলে গেছি, আমি আর পরে আর লেখালেখি কোনো কিছু করি নাই। তারপরে আমি ক্লাস নাইনে উঠছি, আমাদের সংসারের অবস্থা তো অনেক খারাপ, আমার এক আনসারের সিরিয়ার ট্রেনিং এর জন্য পাঠায় দেয় আমার ঢাকা শফিপুরে।
ঢাকা শফিপুরে আপনি আনসার ট্রেনিং এর জন্য আসলেন ক্লাস নাইনে পড়া অবস্থায়।
জি,
আমাকে একটু বলবেন যে আপনার পারিবারিক অবস্থা যেটা বলছেন যে আপনি অনেক খারাপ, আপনার বাবা কি করতেন?
আমার আব্বা রাজমিস্ত্রির কাজ করতো, আর রাজমিস্ত্রির কাজ তো সবসময় হয় না, দেখা যাইতো যে বর্ষাকালে যদি কোনো কাজ না হইতো আমাদের না খাওয়া দিন কাটাইতে হইতো।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা আমাদের দুই পক্ষ, সেটা আমার আম্মা ছোট, কিন্তু আমার আম্মা আমার আব্বা বর্মা মারা যাওয়ার পর আমার আব্বা বিয়ে করে আমার আম্মারে, আমাদের সংসারে ছেলে সন্তান নাই, আমরা চার বোন। ছোটবেলা থেকে আমি যখন আমার আম্মার পেটে আসি তখন শুনছি যে আমি যদি ছেলে হই তাহলে খুব আদর করবে, আর যদি মেয়ে হই নুন খাওয়ায় মায়েরা ফেলাবে। তো যাই হোক হলাম, কিন্তু আমি খুব বাবা ভক্ত ছিলাম ছোটকাল থেকে, যার কারণে আমার আব্বা আর আমার কিছু ফালাইতে পারে নাই,
মানে আপনার কোনো ক্ষতি করতে পারে,
ক্ষতি করতে পারে নাই। যাই হোক, আমি যখন মানে চার কিংবা পাঁচ বছর বয়স হবে সেই সময় আমার এক ঠান্ডা অসুস্থ হয়, তো ওই সময় আমার সিরাপের মধ্যে এসিড মিশাইয়া খাওয়ানো হয়, একজন খাওয়ায় আমাদের বাড়িতেই। তো ওই সময় যখন খাওয়ানো হয় তখন একটুর জন্য মানে বাইচে গেছি, তো ওইখান থেকে আমার ছোটকাল থেকে শ্বাসকষ্ট কিংবা এইসব বেশি হইতো, মানে ভারী কোনো কিছু করলে আমি চলতে পারতাম না, লড়তে পারতাম না, ওইখান থেকে শুরু হয়েছে। তারপর যখন আমি ক্লাস নাইনে,
হ্যাঁ ক্লাস নাইনের প্রসঙ্গে আমি আসবো, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমি একটু অ্যাটেনশন দেবার জন্য চেষ্টা করছি। আপনারা পবিত্র রমজান শুরু হয়েছে আমরা জানি, পবিত্র রমজান মাসে যাহা বলিব সত্য বলিব আপনারা সবাই শুনছেন, এবং এই অনুষ্ঠানটি শুনে অনেকেই সেহরি করে তারপরে অনেকে ঘুমোতে যাবেন। আশা করছি পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন, এবং যে সৎ উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এই ভদ্রমহিলাটি এসছেন সেই সৎ উদ্দেশ্য যদি আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে, জীবন গঠনে, চরিত্র গঠনে কোনো কাজে লাগে তাহলে আমরা বলতে পারবো যাহা বলিব সত্য বলিব অনেকখানি সাকসেস কিংবা সফল। আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে গত পর্ব থেকে যাহা বলিব সত্য বলিবতে SMS পোল নামে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে। SMS পোলটি খুবই গুরুত্বপূর্ণ এবং SMS পোলটি আসলে আমাদের শ্রোতাদের মেজাজ মর্জি আমাদেরকে জানানোর জন্য সহায়তা করে। আমরা একটু আগেই শুনলাম আমাদের অতিথি যিনি তিনি হচ্ছেন আঞ্জুমান, এবং আঞ্জুমান যখন তিনি জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন 4 নম্বর কন্যা সন্তান একটা দরিদ্র পরিবারে দরিদ্র পিতার। প্ল্যান ছিল তিনি যদি ছেলে না হন তাহলে তাকে নুন খাইয়ে মেরে ফেলা হবে। আপনি কি মনে করেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই ঘটনাটি সত্য? আপনি যদি মনে করেন যে অতীতের এই ঘটনা সত্য এবং আপনার চারপাশের পরিবেশ ও আর্থসামাজিক ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনাটি সত্য বলে আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব, তাহলে আপনি লিখবেন ইয়েস, YES, ইয়েস লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি যদি মনে করেন যে না এই ঘটনাটি সম্ভব নয় এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যত দরিদ্রই হোক না কেন পিতামাতারা এরকম চিন্তা করতে পারেন না, তাহলে আপনি লিখবেন নো, NO, নো, নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা SMS পোলের রেজাল্ট কম্পিউটারাইজড পদ্ধতিতে একটু পরে আপনাদেরকে পার্সেন্টেজটা জানিয়ে দেব যে কত পার্সেন্ট লোক এই ঘটনাটি বিশ্বাস করেছে, কত পার্সেন্ট লোক এই ঘটনাটি বিশ্বাস করেনি এবং কত পার্সেন্ট মন্তব্যহীন, একটু পরে আমরা জেনে নেব। আমরা ঘটনাটি আরো একটু এগিয়ে নিতে চাই। হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনি ক্লাস নাইনে যখন পড়েন তখন আপনাকে আনসার একাডেমিতে, শফিপুর আনসার একাডেমিতে পাঠিয়ে দেওয়া হলো, তারপর
পাঠিয়ে দেওয়া হলো ওইখানে সেলাই প্রশিক্ষণের জন্য। তো ওইখানে 2 মাস থাকি আমরা, তখন ছিল শীতকাল, শীতকালে তো ওই আমার তো তখন বেশি একটা জামা কাপড় না থাকাতে অনেক সময় দেখা গেছে রাত 4টার সময় গোসল করতে হইতো, ওই গোসল করে জামাটা চিপড়ায় ওই ভিজা জামাই পরতে হইতো, কারণ প্যারেড করতে করতে জামা কাপড় শুকায় যাইত। কিন্তু ওই এক পর্যায়ে দেখা গেছে কি আমার এই ভিজা কাপড়ের থেকে ঠান্ডাগুলো ভিতরে বসে গেছে, বসে যাওয়াতে আস্তে আস্তে দিন দিন শুধু আমি ওইখানে প্রশিক্ষণ শেষ করে যখন আসি, আসার পরে তো যে আশায় গেছি যে একটা সেলাই মেশিন পাবো বা ভালো পরীক্ষা দিতে পারলে ভালো রেজাল্ট হবে, উত্তম সার্টিফিকেট পাবো, শুধু উত্তম সার্টিফিকেট পাইছি কিন্তু মেশিন টেশিন কিছু পাই নাই। এই জন্যই দেওয়া হয় নাই যে ওইখানে আবার কিছু দুর্নীতি করা হয়, যারা ওই যে ম্যাডামদের কাজ করে যদি তারা সবসময় চামচামি করতে পারে বা কাজ টাজ করে দেয়, হাতের কাছে থাকে, তাদেরকেই ওই মেশিন গুলো দেওয়া হয়েছে। তিনটা মেশিন দেওয়ার নিয়ম, তিনটা তাদেরকেই দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাই নাই। আমি দশ জনের মধ্যে মেধা তালিকায় ছিলাম কিন্তু আমার দেওয়া হয়নি, শুধু আমি একটা সার্টিফিকেট পাইছি আর একটা সিজার, একটা ওই যা সেফ কার্ডটা থাকে এইগুলা দিছে। তারপর ওইখান থেকে নিয়ে চলে আসছি, দিন যায় ঠান্ডা ঠান্ডা, আমার ঠান্ডা ভালো হয় না, ওষুধ খাই কমে আবার বেশি হয়। এক সময় দেখা গেল কি অনর্গল আমার ব্লাড গলা দিয়ে আসতেছে, এত পরিমাণে আসতেছে যে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এত ব্লাড কি করে আসে, কোথায় থেকে আসে। আমাদের এক আনসার ওই অফিস আসছিল ওইখানে জেলা পর্যায়ে, সেখানে যাই, ওইখান থেকে কিছু পরিচিত লোক নিয়ে তারপরে আমি ডাক্তারের কাছে যাই। তারপর কিছুদিন পর আমি এই অবস্থায় পরীক্ষা টরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসি। আমি ওষুধ টষুধ খায় সুস্থ হইলাম। আমার অসুখের সময় আমার আব্বা বলল যে আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও, কিন্তু আমাকে তুমি নিয়ে প্রয়োজনে নিয়ে যাও, কিন্তু আমার আফসোস নাই, কিন্তু আমার মেয়ে সুস্থ হোক, ভালো থাকুক। তারপরে আমি দিন দিন সুস্থ হইলাম। আমার আব্বা হঠাৎ ব্রেন ক্যান্সারে মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের সংসারের উপার্জনের তো কেউ ছিল না আমার আব্বা ছাড়া। তারপরে কি করলাম, ওই অবস্থায় আর লেখাপড়া হলো না, আমি 500 টাকা সুদি করে নিয়ে ঢাকায় চলে আসি।
আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে মুঘল ইতিহাস, সেখানে আমরা এরকম একটা ঘটনা দেখেছি, আমরা পড়েছিলাম বইয়ে, বাবর এবং হুমায়ুনের যে কাহিনী। বাবর ধীরে ধীরে মারা যান, হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আপনারা সে নিশ্চয়ই দেখেছেন এবং সেই কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি কিন্তু একেবারেই আপনাদের, সত্য আজকে উদ্ঘাটিত হচ্ছে এবং ধীরে ধীরে সত্যের প্রদীপ আলোকিত করবে চারপাশ, সেটাই হচ্ছে সত্যের প্রদীপটা বড় হচ্ছে। ও যেটা বলেছে ওর জায়গাটি থেকে, এটা আসলে এই ঘটনার সাথে কতটা সম্পৃক্ত আপনারা সামনের দিকে গেলেই বুঝতে পারবেন। খুব বেশি যে সম্পৃক্ত তা না, কিন্তু এটা ওর জীবনের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। ও এইভাবে বিলিভ করেছে যে হ্যাঁ, ওর বাবা প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাটা উপরওয়ালা কবুল করেছেন, ওর বাবা ব্রেন ক্যান্সারে মারা গেলেন এবং ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কারণে অসুস্থ হল, তাকে ছোটবেলায় অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছিল এক ধরনের ওষুধের সাথে, সেটা আসলে একটা ভয়াবহ ব্যাপার, সুস্থ হওয়ার মতো ব্যাপার না। সেখানে যে সুস্থ হয়েছে, একটা মিরাকলই হোক বা যেটাই হোক না কেন, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তবে যক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যক্ষা হলে মানুষ সুস্থ হয়, একেবারেই নির্মূল করা যায় এই রোগটি। এবং যক্ষা রোগের ট্রিটমেন্টটি বাংলাদেশে একেবারে ফ্রি করা হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, বাংলাদেশ সরকার এটাকে অ্যাকোমোডেট করছে। হ্যাঁ, আপনি 500 টাকা নিয়ে ঢাকায় চলে আসলেন, কারণ আপনার ফ্যামিলি আপনাকে চালাতে হবে বা আপনাকে বিয়ার করার মতো কেউ ছিল না।
জি, আমার এক রিলেটিভ এর মাধ্যমে আসি। আসার পর আমি এখানে গার্মেন্টসে চাকরি নেই, নেওয়ার পরে 3 মাস পর আমি তার টাকাটা শোধ করি, শোধ করে আমি মোটামুটি ভালো পর্যায়ে চলে যাই। হ্যাঁ, তারপরে দিন যাচ্ছে, ডিউটি করতেছি, এইভাবে করতে করতে 3 বছর পরে আমার আম্মা আমার বিয়ের জন্য খুব উঠাপড়া লাগে। তখন আমি সবেমাত্র মানে প্রতিষ্ঠিত পথে কিছু উপার্জন করে মানে 2100 টাকা বেতন, তারপরে আমার কাছে মনে হয় আমি জীবনে এত টাকা একসঙ্গে কখনো দেখি নাই, এতই আমার কাছে খুশি লাগছে, খুব ভালোভাবে দিন কাটত। তখন তো দ্রব্যমূল্যের এত দাম টাম ছিল না।
কত সালের ঘটনা এটা?
এটা 2003 সালের।
2003 সালে?
জি,
2003 সালে আপনি ঢাকাতে তখন গার্মেন্টসে কাজ করছেন?
জি জি। তো আমাদের এক ওয়ার্কার ছিল, ও আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো উনি যে চিন্তা করলো যে ওকে আমরা বিয়ে শাদী দিয়ে দিই দেখে শুনে। তো আমার দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য ওনাদের গ্রামের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। রবিবারে আমারে দেখতে আসছে, শুক্রবারে বিয়ে ঠিক হয়ে যায়। এত হুড়াহুড়ি করে বিয়ে হবে এটা জানতাম না। তারপরে আমি অলরেডি দেখি নাই যে আজ যখন বিয়ে হবে, বিয়ের এক যে নামাজ পড়ায়, আমি সালাম ফিরাইতে যাই, দেখি যে আমার পাশে একজন লোক বসে আছে, যা আমার সাথে, এটা অহংকারের কথা না, আজ আমার সাথে মানানোর কথা না, মানে এরকম ছোটখাটো।
আমি আরো একটু পরিষ্কার করতে চাই, আপনি বলছিলেন যে আপনি বিয়ের আগে তাকে দেখেননি?
না,
বিয়ের সময়ও আপনি তাকে তেমন একটা ভালো করে দেখেননি?
না।
বিয়ের সময় যে 2 রাকাত নফল নামাজ পড়ানো হয়, সেই নামাজটা পড়তে গিয়ে আপনি ডান পাশে সালাম ফিরলেন, ডান পাশে সালাম, কারণ ডান পাশেই তো আপনার জামাই বসেছিলেন, তখন আপনি তাকে দেখলেন?
জি, তখন দেখলাম, দেখার পর মনে হইল যে আকাশটা আমার উপর আবার ভেঙে পড়লো। আমার মা যায় না শুনে দেখা সে আমার এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যে এই ছেলে কি আসলে আমার যোগ্য নাকি আমি আসলে গার্মেন্টসে চাকরি করতে আসছি, দেখে আমার এরকম ছেলের সাথে বিয়ে দিল।
কেন বলছেন এটা? ডিফারেন্স কত ছিল?
বয়সের ডিফারেন্স তেমন ছিল না, কিন্তু মানুষ আল্লাহ মাফ করুক, কারণ মানুষকে নিন্দা করতে হয় না, তবে নিন্দা করার মতো এমন দেখতে।
ওকে, সেই ছেলেটা কি আপনাকে দেখেছিল এর আগে?
হ্যাঁ দেখছে, আমার আর একবার প্রথম দেখে আড়াল থেকে দেখে উনি পছন্দ করছে এবং কি সাথে সাথেই উনারা বিয়ের জন্য প্রস্তুতি নিছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি, চলুন কম্পিউটার কি বলছে এই মুহূর্তে SMS পোলে। একটু আগে যে বিষয়টা আপনাদেরকে দিয়েছিলাম যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ও যেটা বলেছে, ওকে সবাই চিন্তা করেছিল যে ও হবে ছেলে এবং প্ল্যান ছিল যদি মেয়ে হয় তাহলে ওকে নুন খাইয়ে মেরে ফেলা হবে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ঘটনা কতখানি সত্য সেটা জানার জন্য আপনাদেরকে SMS পোল আমরা ইয়েস এবং নো ভোট দিতে বলেছিলাম। দেখা যাক কত শতাংশ লোক এটা বিশ্বাস করেছে। চলুন কম্পিউটার আমাদের কি বলে আমরা জেনে আসি। ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটারের রেজাল্ট আমরা দেখলাম। কম্পিউটার বলছে যে SMS পোলে ইয়েস পেয়েছে হচ্ছে 85%, নো পেয়েছে হচ্ছে 10% এবং নো কমেন্টস করেছে 5%। খুবই ভালো খবর যে আপনি যেটা বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে, এবং খুবই দুঃখের বিষয় যে আপনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে, তারপর কি হলো? আমরা ঘটনার সামনের দিকে যেতে চাই এবং ঘটনার সামনের দিকে যেতে গিয়ে আমরা দেখেছি যে উনি এখন যে জায়গাটিতে আছেন ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, হয়ে গিয়েছে ইনফ্যাক্ট এমন একটি ছেলের সাথে যাকে সে দেখেনি আগে, এবং যখন দেখল তখন তার একেবারেই পছন্দ হয়নি। ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে তিনি যেটা বলেছেন ছেলেটি দেখেছেন এবং যিনি বিয়ে দিয়েছেন ওনার মা তিনি এটা জেনে শুনেই দিয়েছেন। তারপর
আমার আমি তো নামাজ শেষ করে পাশের রুমে যে অনেক কান্নাকাটি করতেছি, কান্নাকাটির পর আমার সবাই বুঝাইতেছে আশেপাশের, আমি যে বাসায় থাকতাম আমি ওই বাসায় ঢাকা আসার শুরু থেকে ওই বাসায় 3-4 বছর ওই বাসায় ছিলাম। ওনারা আমার উকিল হয়েছে, উকিল বাপ মা হয়েছে, ওনারা সবাই আমারে বুঝাইতেছে যে দেখো এখন তো বিয়ে হয়ে গেছে, তুমি যদি এখন শত এরকম ওনারে ডিনাই করার চেষ্টাও করো তারপরে মানুষ বলবে তোমার অপবাদ দিবে, কলঙ্ক দিবে যে তুমি বিবাহিত, এই কথাটা বলবে। কিন্তু আমি মন থেকে মাইনা নিতে পারতেছি না কোনো মতেই যে ইনি আমার স্বামী, তো সবার বোঝ পরামর্শ মতে মাইনা নেই, ওনার সাথে খাপ খাওয়া নেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে উনি লোক হিসাবে এতটাই মানে অন্যরকম সেটা আমি বুঝতে পারি নাই। উনি লোক হিসাবে মানে খুবই লোভী, আর উনার একটা অসুখ আছে, আমি সেটা প্রথম স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় সেটাতেই বুঝতে পারছি যে উনি একটা অসুস্থ মানুষ, রোগী, গনোরিয়া রোগ আছে উনার। তারপর আমার সেই অসুখটা তো আমার মধ্যে এসে পড়ে প্রথম দিনে।
প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই গনোরিয়া রোগটা সম্পর্কে অনেকেই হয়তোবা জানেন না। গনোরিয়া এটা আসলে একটা সেক্সুয়াল ডিজিজ এবং এটা খুবই সংক্রামক একটা ডিজিজ, যার থাকবে এই রোগটা তিনি যার সাথে শারীরিক সম্পর্কে যাবেন তারও কিন্তু এই ধরনের রোগ হয়ে যাবে। যাই হোক, আপনি যেটা বললেন খুবই লোভী মাইন্ডেড ছিল এবং তার একটা রোগ ছিল, রোগের ব্যাপারটা আমরা জানলাম। লোভী মাইন্ড বলতে আপনি কেন বলছেন যে তিনি লোভী ছিল?
লোভী মাইন্ড বলতে শুনছে যে আমি চাকরি করি, ভালো বেতন পাই, তো সব টাকা পয়সা উনাকে দিতে হবে, আরো কিছু টাকা বাড়িতে সঞ্চয় আছে ওইগুলাও উনার দিতে হবে। তো আমার আম্মার সামনে আমাকে অনেক মারধর করত, এক পর্যায়ে আমার আম্মা যদি প্রতিবাদ করত মানে কি বলবো, মানে এই ভাষাগুলো ব্যবহার করতে চাই না, যে উনি খুব খারাপ ভাবে নোংরা মানুষ কিছু আছে না যে কাপড় উঠায় দেখাইতো যে আপনি আমার এই সব কি করতে পারবেন, আপনি আমার কি করতে পারবেন, আপনি মেয়ে মানুষ আমার সাথে ই করেন, আমার যা খুশি আমি তা করব, আপনি মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে আপনি এখন আমাদের এখানে থাকতে পারবেন না, আসতে পারবেন না, আপনার সাথে আর কোনো সম্পর্কই নাই, এটা কি হইলো? আমি মানে মানতে পারতেছি না, মানে কিভাবে আমি এটা মানব, আর কিভাবে আমি ওনার সাথে সংসার করব, এটা মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না, না মিলাইতে পারে, আমি এখন কি করব কি করব, দিন দিন প্রতিনিয়ত এই সব টেনশন ভোগ করতেছি। আর আমার সাথে আরেকটা মেয়ে ছিল, আমার আগেই থাকতো আমাদের সাথে, তো ও বলে কি যে চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, তোমার এমন স্বামীর সংসার করা লাগবে না। তারপরে আমি কি করলাম, ওর পরামর্শ মতো আমরা আশুলিয়া চলে যাই। আশুলিয়াতে কিছুদিন থাকার পর ওইখানে এখানের চাইতে বেতন বেশি, তো তখন উনি বলল, ওই মেয়েটা বলল কি, দেখো এখানে তো অনেক নির্জন এলাকা, তো এখানে মনে হয় থাকা এভাবে ঠিক হবে না। এর মধ্যে আমার হাজবেন্ড আমার অনেক খোঁজাখুঁজি করতেছে যে আমি কোথায় গেলাম, কোথায় হারাই গেলাম, কে কার সাথে পালাই গেলাম, আমিও নাই ওই মেয়েটাও নাই। তো খুঁজতে 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 আমি একদিন নিজের থেকে ফোন দিছি যে তুমি যদি এখানে আসো, তবে একটা শর্ত আছে, তুমি তোমার সকল প্রকার চরিত্র একদম ভালো কইরা তারপরে তুমি আমার কাছে আসবা, যদি আসতে চাও ওইভাবে আসতে পারো তাহলে আসবা, না হইলে আসার দরকার নাই। তো বলছে যে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি, আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করবো না, তুমি এইগুলো বিশ্বাস করো না, এগুলো সবার চক্রান্ত করছে, অনেক কথা বলে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো যেহেতু জীবন মাইনে নিছি এখন এর সাথে তোমার জীবন কাটাইতে হবে। যাই হোক, এরকম করে ওনারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উনি একে একে এরকম পরপর আরো এরকম অনেক ঘটনা ঘটাইল। একজনের কাছ থেকে মোবাইল নিল, আমার গহনা ছিল ওইগুলা চুরি করে বিক্রি করলো, তারপরে ওনার সাথে এক আদম ব্যাপারী সম্পর্ক ছিল যে ওই দোকানে দোকানে ডলার মলার কি কি দেখা যেন টাকা নিয়ে নিয়ে যাইতো। তারপরে এরকম করতে করতে আমি বললাম যে তুমি তোমার আসলে এইভাবে তো চলা ঠিক না, আমি একটা দেখি, আমি অফিসে আলাপ করছি, কিছু লোন উঠে তোমার আমি একটা দোকান দিয়ে দিব এখানে, তুমি যেহেতু দর্জির কাজ জানো আমি দর্জির মেশিন পত্র নিয়ে ই করব। তারপর 50,000 টাকা আমি অফিস থেকে উঠায় আমি ওইখানে একটা দোকান দিয়ে দিই। দোকান দিয়ে দেওয়ার পরে বেশ মানে এক দুই মাস ভালো চলে, চলার পরে তারপরে আর দোকানে কাজ করে না, দোকানের কোন মেশিন পত্র ঠিক ঠিকানা নাই, কোনো কাজেই কোনো মনোযোগ নাই। সকালবেলা আমি রান্না করে রেখে অফিসে যাই, বিকালবেলা এসে আমার ওই খাটের মশারিটা গুছাইতে হয়, মশারিটাও গুছাইতে পারে না, এরকম একটা অলস ধরনের মানুষ। তো এক পর্যায়ে আমার সাথে অনেক মারামারি কাটাকাটি হয়, পরে কুরবানির ঈদ চলে আসে, কুরবানির ঈদের সময় আমি বাড়িতে যাই আমাদের বাড়িতে, আর উনি ওনাদের বাড়িতে যাবে বলে আমার আগে পাঠায় দেওয়ার পরে উনি কি করে দোকান টুকান সব বিক্রি করে দেয়া, দোকানের অ্যাডভান্সের টাকা টুকা সব ফেরত নিয়ে অর্ধেক অর্ধেক নেয়, অর্ধেক অর্ধেক নিতে পারে না, নেওয়ার পরে নিয়ে উনি বাইগা চলে যায়। যাওয়ার পরে আমি যখন ঈদের ছুটির পরে আসছি ঢাকায়, আসার পরে যখন আমি শুনি সবার কাছে যে আর যাওয়ার পরে একটা অপবাদ দিয়ে হয়ে গেছে আমারে, অন্য কারোর সাথে আমার সম্পর্ক যার কারণে আমি ওর সাথে সংসার করতে চাই না, এই জন্য আমি ওর সাথে দিন দিন ঝগড়া করি। তারপরে উনি ঢাকায় আসছে, ঢাকায় আসার পরে আমার কাছে অনেকদিন পরে ফোন দিছে, ফোন দিয়ে বলে কি, আমি তো দোকান টোকান সব বিক্রি করে দিছি, যদি এখন তুমি আমার সংসার করতে চাও তো ঢাকায় আসো, না হইলে তোমার পথ তুমি দেখো আমার পথ আমি দেখি।
তখন আপনি কোথায় ছিলেন?
তখন আমি আশুলিয়াতে ছিলাম।
আশুলিয়াতে কাজ করে যাচ্ছেন। আপনি কি ছেলেটার পরিবার সম্পর্কে জানতেন?
হ্যাঁ, আমি পরিবার সম্পর্কে শুধু জানছি না, আমি ওনার ফ্যামিলিতেও 2-2.5 লক্ষ টাকাও দিছি। অফিস থেকে লোন উঠায় উঠে তারপরে যে প্রতি ঈদে যখন বোনাস পাইতাম এইগুলো জমায় জমায় আমি আমার শাশুড়ির কাছে দিতাম।
কেন দিতেন?
দিছি এই জন্য যে আমাদের সংসার যেন ভালো হয়, ভবিষ্যৎ যেন আমার ভালো হয়, আমার স্বামীটা যেন পরিবর্তন আসে, যেন এই সব লোভ টাকা পয়সা জমা থাকলে পরে ভবিষ্যতে যদি উনি কিছু নাও করতে চায় এগুলো দিয়ে যেন আমি জীবন সংসার করতে পারি ওনার সাথে থাকে। এক পর্যায়ে তারপরের বছর তো এইভাবে আমাদের হয়ে গেল যে উনি দোকান টোকান বিক্রি করে চলে গেছে। তারপর আমি এসে শুনি যে বলছে কি ওনার এক বন্ধু আমার কলিগ, তো ওনার সাথে খুব ভালো রিলেশন, উনি আমার বদনাম ছড়াইলো যে ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো
আপনার কলিগ ছিল হচ্ছে এই ভদ্রলোক যার কথা আপনি বলছেন, এটা ওই লোকটা জানতো? আপনাকে নিয়ে কোনো সন্দেহ করতো?
সন্দেহ করতো, এই জন্য এক সময় আমার আম্মা বাড়িতে আমি কথাটা মিস্টেক হয়েছে বলা, আমার আম্মা হাত ভাঙিয়ে 3 মাস বাড়িতে পড়েছিল এই ডান হাত। তো ওই ভাইয়া আমার ওই কলিগটা, উনার এক বড় ভাই এই পুঙ্গ হাসপাতালে ডাক্তার, তো উনার মাধ্যম দিয়ে উনি সাথে আমাদের সাথে যায়, আমার আম্মা আমি সাথে যায় ডাক্তার দেখাই,
এবং এটা থেকেই মূলত আপনার হাজবেন্ডের সাথে একটা শত্রুতা তৈরি হয়েছিল।
হ্যাঁ, শুরু হয়।
এটা আপনার উচিত ছিল না যে আপনার ব্যক্তিগত জায়গা থেকে হাজবেন্ড পছন্দ করুক আর না করুক তাকে জানানো?
তাকে তো জানাইছি,
তারপরেও সে সাহায্য করেনি
না? আমার হাজবেন্ড কে জানাইছি, এবং কি হাজবেন্ড বলছে কি, আমার আম্মা বাসায় আসার সাথে সাথে বলছে কি, আপনার এখানে আসার দরকার কি, আপনি দেশে কি কোনো ডাক্তার নাই?
তারপরে আপনি বাধ্য হয়ে ওই ভদ্রলোকটা সাহায্য নিয়েছেন, তাহলে তাকে নিয়ে একটা স্ক্যান্ডাল আপনার হাজবেন্ড ছড়ালো, তারপর?
কিন্তু কিছুই হয় নাই আমাদের মধ্যে, এরকম কোনো কিছু হয় নাই। এখন আবার ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে তাহলে আসো, না হলে তুমি ডিভোর্স দিতে পারো, কোনো সমস্যা নেই।
আপনার হাজবেন্ড বলছে?
হ্যাঁ, তা আমি অনেক গালাগালি পারছি। আর আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে তুমি যদি আমার কাছে আসো এই রয়েছে শেষবারের মতো, তুমি তোমার মাকে বাদ দিয়ে আমার কাছে আসতে হবে, আমাকে তোমার আমার দরকার নাই, এতে আমার আল্লাহ যে পাপ দেয় দিক। বাস তারপরে ও কি করছে, স্বেচ্ছায় ওই ডিভোর্সের কাগজ লিখে পাঠায় দিছে, কিন্তু আমি আজও পর্যন্ত কোন সাইন টাইন ভিতরে কোন সাইন করি নাই, বা এটা পাঠায়ও দেয় নাই আর।
মানে ডিভোর্স পেপারের ভিতরে আপনি কোন সাইন করেননি, শুধু ওইখানে রেজিস্ট্রি চিঠিটা রিসিভ করার সময় যে সাইনটা করতে হয় সেই সাইনটা আপনি করেছেন?
জি জি।
ওকে ফাইন, তারপরে কি?
তারপরে তো আমি উঠাইলাম, তারপরে আমার এক বসকে দেখাইলাম যে এটা এটা কি, তারপরে বললো যে দেখেন মন খারাপ করে না, এটা আপনার হাজবেন্ড আপনার ডিভোর্স লেটার দিছে। তখন তো আমি চার দিন কোনো খানা দানা নাই, কোনো অফিসে আর যাই নাই, মানে মানুষ অনেক জানাজানি হয়ে গেছে।
আমাকে এবার বলেন তো, যে হাজবেন্ড আপনাকে সুখে রাখেনি, যে হাজবেন্ড আপনার জীবনটাকে একেবারে তামাতামা করে দিচ্ছে, যে হাজবেন্ডের এত এত কমপ্লেন, সেই হাজবেন্ড যখন আপনাকে ডিভোর্স দিল তখন আপনি চার দিন খাচ্ছেন না, এটা কেন, কোন অনুভূতি থেকে আপনি?
এটা হলো আমার এই জন্য যে যা যেমনই থাকুক, তারপরে আমার মাথার উপর একটা ছাতা ছিল, কিন্তু এখন মানুষ আমাকে কত অপবাদ দিবে, মানুষ খারাপ বলবে, একজন যদি ভালো বলে আর নয় জনই খারাপ বলবে যে হয়তো মেয়েটাই ভালো না, কেমন মেয়ে মানুষ যে একটা খারাপ মানুষকে ভালো করতে পারলো না।
প্রিয় শ্রোতা, আপনি কি বিলিভ করেন আজকে আঞ্জুমান যে ঘটনাটা বলল যে শত সহস্র অত্যাচার সহ্য করেও হাজবেন্ড কে চায় একজন বাঙালি নারী, এই জন্য চায়, কষ্ট হচ্ছে যে লোকজন তাকেই অপবাদ দিবে? আপনি কি মনে করেন যে একটা মেয়ে এভাবে গ্রাম বাংলার একটা সাধারণ মেয়ে বছরের পর বছর এরকম ভাবে একজন হাজবেন্ডের সাথে থাকতে পারে, তারপরেও হাজবেন্ডের জন্য সে এত চিন্তা করতে পারে ডিভোর্সের পরে? আপনি যদি মনে করেন যে ইয়েস, এটা আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে এটা যায় এবং এটা সত্য, তাহলে আপনি SMS বলে অংশগ্রহণ করুন। আপনি লিখুন ইয়েস এবং পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি যদি মনে করেন যে না, এটা এই ঘটনার কোন বাস্তবিকতা নেই, তাহলে লিখুন নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা একটু পরেই কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলে কত পার্সেন্ট লোক বিশ্বাস করেছেন এটা এবং কত পার্সেন্ট লোক এটা অবিশ্বাস করেছেন। হ্যাঁ, তারপর
তো যাচ্ছে, এভাবে দিন যাচ্ছে, চাকরি করতেছি, হঠাৎ এক সময় এখান থেকে আমার চাকরিটা চলে যায়। চলে যাওয়ার পর আমি বসে আছি এখন বাসায়, কি করব, কি কিভাবে চলবে। তারপর আমার আম্মা আসছে বাড়ি থেকে, আমার আম্মা অসুস্থ, এমন সময় আমাদের চলার কোনো মানে কোনো রাস্তা নাই। প্রতি মাসে বেতন পাইতাম, প্রতি মাসে চলতাম। তারপর আমার আম্মা মানুষের সাথে মাটি কাটার কাজ করে, মাটি কাটার কাজ করে তারপরে বাজার নিয়ে এসে খায় চলি, এরকম। এর মধ্যে এই যে অপবাদ দিছে আমার হাজবেন্ড, অপবাদ দেওয়াতে আমার ওই কলিগটা চাকরি ছেড়ে চলে গেছে আগেই, যে আমি ছেলে মানুষ অন্য জায়গায় চাকরি করতে পারবো, কিন্তু আমি ও মেয়ে মানুষ, ও চাকরি অন্য জায়গায় করতে পারবো না, থাক ওই চাকরি করুক। উনি চলে গেছে গাজীপুরের দিকে। তারপরে চাকরি, আমি তো আমার এইভাবে চাকরি চলে গেল। তারপর আমার আম্মা আমার মাটি কেটে কেটে নিয়ে আসে, তখন একদিন দেখাইলো আমার হাতের অবস্থা, হাতে অনেক ফোসকা পড়ে গেছে। বললাম মা তোমার দুটো পায়ে ধরে বলি, আমি আমার যতই কষ্ট হোক তারপরে তুমি এই মাটি কাটার কাজ ছেড়ে দাও, আমি আমি দরকার পড়ে অন্য কাজ করবো, কিন্তু তুমি করো না। আমার খুবই খারাপ লাগে। তারপর আমরা বাড়িতে চলে যাই। এক মাস থাকার পরে আমার যে ওই যে বিয়ের ঘটক মহিলা, উনি আমার কাছে ফোন দেয় হঠাৎ। উনি তখন এই নিউইয়েতে গেছে।
নিউইয়েতে আমরা একটু ক্লিয়ার হই যে উনি তখন নিউইয়েতে কাজ করছে আপনার ঘটক, রাইট?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, ফোন দেওয়ার পরে কি বললো?
ফোন দেওয়া বললো কি তুমি কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে, আমি তো চাকরি ছেড়ে দিছি, তো কি করতেছো? আমি তো বসে আছি, কোনো কাজ টাস কিছু নাই, এখন আবার নতুন কোনো চাকরি পাইলে নিব। তখন উনি বলে কি তোমার কোনো চাকরি করতে হইব না, তুমি টাকার বিছানায় ঘুমাইবা, তোমার মা সহ তুমি এত সুখে থাকবা যে কল্পনাও করতে পারবো না, যে এতদিন কোন জগতে ছিলা আর এখন কই আসলা, ধারণা করে পারবা না। তারপরে তোমরা কালকে বাড়ির থেকে চলে আসো। তো এই কথা বলাতে তো আমি আর আমার আম্মা আসছি। আসার পরে তো তার তিন দিন পরে ওনারা আসছে, উনি ওনার ছেলে আর একটা মহিলার সঙ্গে নিয়ে আমাদের বাসায় গেছে। যা বলতেছে যে এত কষ্টের মধ্যে রয়েছ অথচ আমার একটা খবর নেও না, আমার কাছে একটু যোগাযোগ করো না। তখন আমার আম্মা বললো যে তোমার সাথে যোগাযোগ করে কি হবে, তুমি তোমার মেয়ের জীবনটাই নষ্ট করে দিচ্ছ, এমন একটা জানোয়ারের হাতে নিয়ে ফালাই দিছিল যে হে ছাইরা ছুটে গেছে আমরা কেউ দেখতেছে না। তো যাই হোক উনি বললো যে দেখেন খালাম্মা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না কার ভাগ্যে কি আছে, তো আপনি এইসব দোষারোপ আমারে করে না বা কোন অভিশাপ দিয়ে না, কয় না আমরা অভিশাপ দিই না, আমার মেয়ের ভাগ্যের উপরে আমরা ছাইড়ে দিছি। তো যাই হোক আমি ওর একটা কাজের ভালো একটা সন্ধান দিতে আসছি, যদি ও ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করে, চাকরি করে আর কয় টাকা সারা মাস, ডিউটি করে আর কয় টাকা বেতন পাইছে, আর এখন এনে সপ্তাহে সপ্তাহে যে টাকা পাইব আপনি ধারণাও করতে পারবেন না আপনারা রাতারাতি কত পরিবর্তন হয়ে গেছেন। এই কথা আমার আম্মারে বলল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনলাম, তার মানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। আমরা দেখলাম জীবনের উত্থান পতনের বেশ কয়েকটি ধাপ, আমরা একটা ছোট্ট বিরতি নেব, তবে তার আগে SMS পোলের রেজাল্ট আমরা জেনে নিতে চাই। দেখা যাক কম্পিউটার আমাদের SMS পোলের রেজাল্ট এই মুহূর্তে কি বলছে।
Yes. 95%. No. 4%. No comments. 1%.
ওকে প্রিয় শ্রোতা, আমরা যেটা দেখলাম যে আমাদের শ্রোতারা বিশ্বাস করেছে যে শত শত প্রতিকূলতা নিয়েও একটা মেয়ে তার হাজবেন্ডের ঘর সংসার করতে চায় এবং কোনোভাবেই চায় না যে তার ডিভোর্সটা হোক, সে সবকিছুর সাথে মানিয়ে চলার চেষ্টা করে। এটা বিলিভ করেছে 95% এবং বিশ্বাস করেনি 4% এবং মন্তব্যহীন হচ্ছে মাত্র 1%। আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরই ফিরে আসব। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা যদি চান এই আসনটিতে বসতে এবং আপনারা যদি কনফেস করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে লিখতে হবে CONFESS, এরপর লিখে পাঠিয়ে দিতে হবে 8920 নম্বরে। আমি আবারও বলছি, আপনি যদি কনফেস করতে চান আমাদের আজকের এই অতিথি অঞ্জুমানের মতো আপনার জীবনের ভুলগুলো অপরাধগুলো, তাহলে যেটা করবেন প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। চাইলে আমাদের ফেসবুকেও চলে আসতে পারেন, কারণ আপনি জানেন না যে আজকে যে ঘটনাটি উদ্ঘাটন হবে এখানে, যে সত্য উদ্ঘাটন হবে এখানে, সেই সত্য উদ্ঘাটনে আপনার কত বড় উপকার হবে, কিংবা যে ক্ষতির শিকার আপনি হয়েছেন সেই ক্ষতির শিকারটা আপনি কিভাবে হয়েছেন। আজকে অঞ্জুমানের কথার সাথে আপনার হাজারটা কথা মিলে গেলেও মিলে যেতে পারে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। সংবাদের বিরতি, একটু পরই ফিরছি। যাহা বলিব সত্য বলিব, সংবাদের বিরতির পর আমরা আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে আজকে বসেছে, আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিবর প্রথম নারী অতিথি অঞ্জুমান। অঞ্জুমান তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে, আমরা অপ্রিয় সত্যের কাছাকাছি এখন পর্যন্ত যেতে পারিনি, সে যে কত বড় ভুলগুলো করেছে বা সে যে কত বড় বড় ভুলের মধ্য দিয়ে গেছে সেই জায়গাটিতে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি, তবে কিছুটা আজ পেয়েছি আমরা প্রথম ঘন্টার দিকে। আমরা সবসময় বলে থাকি যে ভুল বলুন, সফলতা বলুন, যে কোনো কিছুই বলুন না কেন, প্রত্যেকটা ফলাফলের পেছনে একটা কজ থাকে, কজ থাকলে সেটার রেজাল্টও থাকবে। আমরা কজটা দেখে নিলাম, পারিবারিক অবস্থা, ছোটবেলার বড় হওয়া, সবকিছু মিলিয়ে আমরা দেখেছি কজটা কি এবং সেটার রেজাল্টটা কি হতে পারে, সে রেজাল্টের দিকে আমরা ধীরে ধীরে যাব। যাহা বলিব সত্য বলিব তো আপনিও আসতে পারেন, আপনি এসে স্বীকার করতে পারেন আপনার জীবনের ভুলগুলো, আপনার জীবনের অপরাধগুলো, এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনার অপরাধগুলো শুনে, আপনার ভুলগুলো শুনে, আপনার বিবেক বোধ বা আপনার যে শাস্তি সেটা শুনে হাজার মানুষ, লাখো মানুষ সচেতন হবে, তাহলে আপনার জন্য ফর্ম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আপনি লিখুন কনফেস, প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে সুযোগ করে দেবে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের ভুলগুলো, অপরাধগুলো স্বীকার করার। আমরা ফিরে যাচ্ছি আবারও অঞ্জুমানের কাছে। অঞ্জুমান, যে জায়গাটিতে আপনি ছিলেন যে আপনার সেই ঘটক, ওনার নামটা একটু বলবেন?
ওনার নাম জোহরা।
জোহরা, জোহরা এসে বললো আপনাকে, লোভ দেখালো যে তুমি টাকার বিছানায় শুয়ে থাকবে এবং সেই সময়টাতে আপনি নিদারুণ কষ্টের মধ্যে আছেন এবং টাকার অভাবের মধ্যে আছেন এবং গরিব অবস্থা যেটা বলে সেটার মধ্যে আপনি আছেন। হ্যাঁ, তারপর?
তারপর আমার আম্মাকে বলে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসলো, ঢাকায় নিয়ে আসলো, মিরপুরে। মিরপুরে নিয়ে আসার পর আমি ওনার বাসায় থাকতেছি আর ওনার সাথে ওনার খরচ দিয়ে অফিসে নিয়ে যাচ্ছে, ট্রেনিং করাইতেছে, সেমিনার করাইতেছে, দেখাইতেছে। তো এইগুলা দেখার পরে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। উনি একটা এনজিও থেকে 10,000 টাকা লোন উঠায় দিল, লোন উঠায় আমার দুইটা সেন্টার নিয়ে দিল।
কোন অফিসে নিয়ে যেত আপনাকে?
অফিসের নামটা হলো নিউওয়ে প্রাইভেট লিমিটেড বাংলাদেশ।
নিউওয়ে প্রাইভেট লিমিটেড বাংলাদেশ, ওকে। সেখানে আপনাকে নিয়ে গেল এবং আপনাকে ট্রেনিং করাচ্ছে তারা বিনা পয়সায়।
ট্রেনিং এর যে টাকা লাগে 50 টাকা সেটা উনি দিচ্ছে, আর সেমিনার করতে 5 টাকা লাগে সেটাও টিকিট উনি দিচ্ছে।
ওকে, ও অফিসটা কোথায় ছিল?
সেই অফিসটা ছিল প্রথমত ওই যমুনা ব্যাংক বনানী যাওয়ার সময় যমুনা ব্যাংকটা আছে না, যমুনা ব্যাংকের ওখানে একটা হ্যামলেট টাওয়ার আছে।
হ্যামলেট টাওয়ারে?
হ্যাঁ, হ্যামলেট টাওয়ারের 8ম তলায় লিফটের 7 তলা ওইখানে এই অফিসটা খুলছিল।
কত সালের ঘটনা এটা?
এটা হইতাছে 2009-10
এরকম। আপনি সালটা মনে করতে পারছেন না, 2009 কিংবা 10-এর কাহিনী হচ্ছে এটা। ওকে, হ্যাঁ, আপনি তারপরে ট্রেনিং করছেন এবং আপনাকে 10,000 টাকা তুলে দেওয়া হয়।
10 সালের ঘটনা এটা,
2010 সালে।
জি, তারপরে আমি এই ওইভাবে উনি ওইখানে থাকতে থাকতে তারপরে উনি বলল যে দেখো তুমি কিছু লোকজনের সাথে কথা বলো আর তাদেরকে যে ট্রেনিং করে তুমি যা শিখতেছ এইগুলা তাদেরকে বুঝাও, বুঝাইলে দেখবা যে তারা আসবে আর ওনার মাধ্যম দিয়ে তুমি যে তারা ভর্তি হইলে যে টাকাগুলো পাবা ওইগুলাই তোমার টাকা। তো এখন স্বপ্ন দেখা শুরু করছি, এখানে তো ট্রেনিং এর মধ্যে বইলা দিছে 1 সপ্তাহ পর পর 18,300 টাকা করে পাওয়া যাবে। তো এই 18,300 টাকা কবে পাবো সেই ধান্দায় পাগল হয়ে গেছি, এত পাগল হয়ে গেছি মানে তখন আর খাওয়া পরা ঘুম কোনো কিছু নাই, সারাক্ষণ স্বপ্নে এই দেখতেছি যে 18,300 টাকা পাবো, তারপরে এত টাকা মানে আমেরিকান সিস্টেম বাংলাদেশের নিয়মে বেতন দেয় না, এটা একটা আমাদের একটা স্যালারি, সেটা হইতেছে আমেরিকার সিস্টেমে, আমেরিকার সিস্টেমে 1 সপ্তাহ পর পর বেতন দেয় ওই দেশে, এই জন্য আমেরিকার মালিক এখানে আসছে এই কোম্পানিটা খুলছে, ওই নিয়মে আমাদেরকে টাকা দিবে যে আমাদের দারিদ্রতা দ্রুত গতিতে দূর হয়ে যাবে সবার।
ওকে,
এই কথা বলছে, বলাতে তো আমি স্বপ্ন দেখতেছি আর সবার সাথে কথা বলি, ফোনে যে টাকা লাগবে সেই টাকাটাও উনি দিত আমারে
মালিক
না জোহরা।
জোহরা, ওকে।
তারপর
আপনি ফোনের কথা বলছিলেন মাঝখানে, রাইট? ফোন করতে হতো আপনার, আপনাকে কি কাজ শেখালো, কাজটা একটু বলবেন আমাদেরকে?
অনেক ধরনের কলা কৌশল শিখায় দেয় যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাতে তাকে ফাঁদে ফালাইতে হবে। তখন একে একে বলা শুরু হইল, ট্রেনিং করলো, এমন মোটিভেশন ট্রেনিং দিল, এমন ভাব নিয়ে চলতে হবে, এমন ভাব নিয়ে কথা বলতে হবে, কথা বললে এমন একটা আকর্ষণের জায়গা আসছে। এই মুহূর্তে আমি ফোনটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে তখন উনি উনার তো একটা আকর্ষণ থেকে যাবে, তখন আমার একটা ক্রস দেখা কাটা দিতে হবে, এই জন্যই যে বুঝাইতে হবে আমি অনেক ব্যস্ত আছি, আমার আরো ফোন আসছে কিংবা আমার জরুরি কাজ আছে, মিটিং আছে, আমি এখন আর কথা বলতে পারতেছি না, আপনি যদি প্রয়োজন হয় আপনি কালকে এই টাইমে অন্য সময় আমার সাথে কথা বলেন। এইভাবে দিন যাইতেছে দিন যাইতেছে, এই কথাগুলো ব্রেনের মধ্যে সব গাইতে গেছে, শিখতেছি শিখতে শিখতে এক সময় দেখা গেল যে এইগুলা বলা শুরু করলাম মানুষের সাথে, বলতে থাকলাম, বলতে বলতে আমি যে অফিসে চাকরি করতাম ওইখানে একটা ছেলেকে আমি বললাম, অফার দিলাম যে দেখো এখানে এরকম এরকম রাতারাতি বড় লোক হইতে পারবা, গার্মেন্টসে চাকরি করে আর কি করতে পারবা, দেখো আমি 10 বছর চাকরি করলাম কিছুই করতে পারলাম না, আর আমি এখন 2 মাস এই জায়গায় আসছি, আমি অনেক ভালো আছি, মিথ্যা বলছি আসলে, কিন্তু আমি ভালো কতটুকু আছি সেটা তো আমি জানি, কিন্তু এই মিথ্যাগুলো বলাতে ও আমার মিথ্যা কথাতেই পইটে গেছে। এবং কি ওর ধারণা ছিল, ও একসময় আমার প্রতি দুর্বল ছিল, ও মনে করতো কি আমার স্বামী যাওয়ার পরে আমি হয়তো বা কারোর সাথে কোনো সম্পর্ক করে কোনো কিছু করব, কিন্তু আমার মনের মধ্যে এরকম কোনো অসৎ চিন্তা ছিল না, কাজে আমি আর কোনো কিছু করি না, ও এই সুযোগটা কাজে লাগে, ও রাজি হয়েছে আমার কথাতে, আইসে আসার পরে টাকা টুকা দিয়েছে
10 টাকা নিলেন,
12,000 টাকা।
12,000 টাকা নিয়ে তাকে কি বললেন, কতদিনের মধ্যে এটা কি করবেন?
2টা সেন্টার নিয়ে দিলাম।
সেন্টার মানে?
2টা সেন্টার নিয়ে দিলাম বলতে, এখানে আমার কাছে কিছু কাগজপত্র আছে যেগুলাকে সেন্টার বলা হয়,
একটু দেখি আমি কাগজপত্রগুলো। ওকে, প্রিয় শ্রোতা, আমার কাছে কাগজটা চলে এসছে, মূলত এখানে নিউওয়ে নামে যেটা করা হয়েছে, নিউওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে 1990 1999 সাল থেকে এটা করা। এই কাগজের একটা খামের একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব, আপনারা চাইলে ফেসবুকে চলে আসতে পারেন একটু কিছুক্ষণের মধ্যে। আমাদের তার আগে আমরা একটু জিনিসটা বুঝে নেই যে আসলে এটা এই প্রত্যেকটা কাগজ একটা করে সেন্টার,
জি
প্রত্যেকটা খাম একটা করে
সেন্টার।
আচ্ছা কি মানে জিনিসটা কি শুনে কি আমাকে একটু বলেন।
এই একটা সেন্টার নিলে 12 বছর পরে এটার 45,000 টাকা দিবে, এই 8,500 টাকার বিনিময়ে।
এই এই সেন্টার মানে হচ্ছে হলো এর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিনলে
একটা কাগজ সার্টিফিকেট,
একটা সার্টিফিকেট সে কিনবে কত টাকা দিয়ে?
এটা 8,500 টাকা।
8,500 টাকা দিয়ে সে এটা কিনবে, কেনার পরে 12 বছর পরে মানে এক যুগ পরে সে কত টাকা পাবে?
45,000 টাকা।
45,000 টাকা পাবে, মানে এখন ইচ্ছা করলে একজন 10টা সেন্টারও কিনতে পারে, 5টাও কিনতে পারে, 4টাও কিনতে পারে,
7টাও কিনতে পারে,
7টাও কিনতে পারে। আচ্ছা আমি একটু কাগজটা খুলে আপনাদেরকে একটু পড়ে দেখাতে চাই যে আসলে কাগজটার মধ্যে কি আছে। এখানে যে সার্টিফিকেটটা দেখলাম সেটা হচ্ছে নিউ ওয়ে অ্যাফরেস্টেশন। আচ্ছা এটাকে আপনি বুঝতেন, এই যে ইংরেজি যে লেখাগুলো আছে এগুলো কি আপনি বুঝতেন? কি আমাদেরকে বলবেন?
এখানে লেখা আছে ওই অ্যাফরেস্টেশন, এটার মানে হচ্ছে যে আমার বনায়ন প্যাকেজ, এটা আমি বনায়নের জন্য একটা গাছ কিনে রাখছি, কয়েকটা গাছ কিনে রাখছি, ওই গাছের যে দাম হবে 12 বছর পর সেই অনুসারে আমার 45,000 করে টাকা দিবে।
তার মানে আপনার টাকাটা ওরা বলতেছে যে আপনার টাকাতে এখন গাছ কিনে গাছ পালছি আমরা, সেটা আমরা আপনাকে 12 বছর পরে কেটে বিক্রি করে সেখান থেকে 45,000 টাকা দিব। এই সার্টিফিকেটটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আমাদের বিশ্বাস এই সার্টিফিকেটটা আপনাদের অনেকের কাছেই আছে এবং শত শত মানুষ এটা কিনেছেন, এটা আমাদের বিশ্বাস। ওকে এখানে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আমাদের ফেসবুকে আমরা ছবি হিসেবে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে একটু নোট করছি, এটা কিন্তু আমরা একটা একেবারে ইনিশিয়াল স্টেজে আছি, ঘটনাটা শেষ পর্যন্ত যায়নি কোন দিকে, সুতরাং আগে থেকেই কোন ধরনের কোন মন্তব্য করবেন না, অপেক্ষা করুন, শুধু সার্টিফিকেটটা দেখুন। তো সে আপনার কাছ থেকে দুটো সেন্টার কিনলো, মানে দুটো এরকম সার্টিফিকেট কিনলো, তাই তো?
হ্যাঁ, দুইটা সেন্টার কিনলো, আমারও দুইটা সেন্টার আছে। ওকে আমার এক পাশে আমার এক হাতে দিয়ে দিলাম, আমার আরেক হাত খালি, এখন ওই হাতে এখন কি করা যায়, কাকে দেওয়া যায়? তো আমি আমার এক চাচাতো ভাই ছিল, ওনাকে আমি ফোন দিলাম যে ভাইয়া এখানে আসেন, এখানে আসলে তো এই কাহিনী, আপনি তো একটা এনজিও তে চাকরি করেন, প্রশিক্ষায় চাকরি করে, তো আমি ওনাকে এই পরামর্শ দেওয়াতে উনি রাজি হয়ে গেল। তো কিভাবে টাকা দিতে হবে? আমি কই দুইটা সেন্টার নিতে হলে এত টাকা দিতে হবে, আস্তে আস্তে আপনি আরো সেন্টার বাড়াইতে হবে। তো উনি শুধু সেন্টারটাই নিছে, এই সেন্টার গুলা নিছে। তারপরে আমি এরকম ভাবে করতেছি, করতে করতে আস্তে আস্তে নেটওয়ার্ক আমার অনেক বড় হয়ে গেল, মানে এক সার্কেল হয়েছে 30 জন হইলে।
আপনি এক সার্কেলে এরকম 30 জনকে বানিয়ে ফেলেছেন?
34 জনকে বানাইছি।
34 জন, এরা প্রত্যেকে কটা করে এরকম সেন্টার কিনেছে?
এক একজনে 3টা, কারো কেউ কেউ 7টা, কেউ কেউ 5টা, কেউ কেউ 2টা, কেউ কেউ 1টা, এরকম এক একজনে।
আপনি টাকার অ্যামাউন্টটা বলতে পারেন যে কি পরিমাণ টাকা এই 34 জনের কাছ থেকে আপনি নিলেন?
টাকা তো এখন ফ্যামিলি বুঝে, আমার এক মামা তো, আমার মানে খালাতো ভাইয়ের চাচাতো ভাই, তার বোন জামাই, তাদের অবস্থা খুব ভালো, করেন যে 50 লাখ টাকার উপরে দিয়ে ফেলাইছে, মানে এক বছরে ডাবল দিবে। এই কথাটা শুনে প্রথমে দিছে মনে করেন 18-19 লাখ টাকা।
এটা কি আপনার মাধ্যমে দিয়েছে নাকি ওরা সরাসরি ইয়ে করেছে?
এটা মাধ্যমটা আমি মাধ্যম, কিন্তু ওনারা যখন অফিসে গেল, আমাদের অফিসের যে বস আছে মনিরুজ্জামান মনির, উনি ওনার সাথে ওনার ফ্রেন্ড হয়ে যায়,
ওকে
ভালো পরিচয় হয়ে যায় কথাবার্তা বলাতে, তখন আর আমার প্রয়োজন হয় নাই, উনি আমাকে ছাড়াই বারবার যায়, তারপরে টাকা টুকা জমা দিয়ে আসতো, ইনভেস্ট করে আসতো।
আপনি শুধু আমাকে একটা জিনিস বলেন, এটা তো হচ্ছে আপনার মাধ্যমে একজন কাস্টমার পেয়েছে এবং তারা বুঝে গেছে এটা এই ধরনের কাস্টমার, সুতরাং তারা নিজেরা এটা ডিল করেছে।
এটা তো পরে
আপনার মাধ্যমে যেটা হলো যে 30 থেকে 34 জনকে আপনি ম্যানেজ করলেন, তাদের অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্টটা কত ছিল সব মিলিয়ে?
সব মিলিয়ে তাদের টাকা 50 লাখ হবে।
50 লাখের মতো টাকা তারা আপনার মাধ্যমে এই প্রতিষ্ঠানে এসে ইনভেস্ট করেছে,
জি,
নিউ ওয়েতে। হ্যাঁ, তারপর?
তারপর আমি প্রথমে যার মাধ্যমে আমি আসলাম যখন, তখন আমার শেরে বাংলা থানায় আমার এক পরিচিত রিলেটিভ উনি ওনার সাথে ওনাকে আমি যখন ইনফরমেশনটা দিলাম দেওয়াতে, উনি তো চিন্তা করছে যে এখানে যাওয়া হবে ওর সাথে, মানে আমার বিস্তারিত সব শুনছে, শোনার পরে যে শুনছে যে আমার সংসারে কেউ নাই এখন, আমি একাই আছি এরকম এরকম। তখন শোনার পরে উনি ওই দুর্বলতার সুযোগ নিছে, নেওয়ার পরে বলছে যে আচ্ছা আমি রাজি।
আপনি আমাকে একটু খুবই ফাস্ট যাচ্ছেন আমাদের লিসনারদের পরিষ্কার করার জন্য, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু বলেন তো যে শেরে বাংলা থানার সাব ইন্সপেক্টর বা অন্যান্য যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে যে গিয়েছেন, আপনি কি নাম্বারগুলো নিজে থেকে কালেক্ট করছেন নাকি অফিসে আপনাকে?
ওনার মাধ্যম দিয়ে, ওনার মাধ্যম দিয়ে করাইলাম। তারপরে
উনিটাকে
সাব
ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর কিভাবে গেলেন?
সাব ইন্সপেক্টর হচ্ছে আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই।
মানে আপনি প্রথমে আপনার আত্মীয়র মধ্যে চেষ্টা করেছেন, সেখানে উনি একজন ছিলেন। প্রিয় শ্রোতা, যে 34 জনের গল্প আপনারা শুনলেন সেটা আসলে সেকেন্ড স্টেপ আমরা বলতে পারি। প্রথম স্টেপটা ছিল যে আত্মীয়র মধ্যে কাউকে কাউকে ম্যানেজ করা যায় কিনা, এবং সেটা কিন্তু আমাদের আঞ্জুমান করেছে যে অফিসে আগের অফিসে কার সাথে ভালো সম্পর্ক ছিল বা কোন ছেলেটা তাকে একটু পছন্দ করতো তাকে প্রথমে হাত করা, আত্মীয়দের কাছে যাওয়া, এবং করতে করতে গিয়ে ওই আত্মীয়র মধ্য থেকে আরেকটা সার্কেল বের করা। এটাকে যারা বিভিন্ন রকমের আমরা এটাকে যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট তারা বুঝবেন, এটা একটা থিওরি আছে, গ্রেপ ভাইন থিওরি বলে, যেটাকে আঙ্গুরের মতো, আঙ্গুর যেরকম থোকা থোকা ধরে, মানে প্রথমে একটা, একটা থেকে তারপরে দুটো, দুটো থেকে চারটে, চারটা থেকে আপনার হচ্ছে হলো আটটা, জ্যামিতিক আর জিওমেট্রিক্যাল প্রসেসে জিনিসগুলো বাড়ে আর কি। প্রথমে আমরা আসলে এক থেকেই শুরু করে ওর ঠিক সেই প্রসেসটাতেই গেছে এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে এভাবেই বলা হয়েছে। হ্যাঁ, তারপর
আপনি যে আঙ্গুরের বিষয়টা বললেন, এইভাবে সার্কেল তৈরি করতে হয়।
এক্স্যাক্টলি, দেখুন ওদেরকেও যেভাবে জিনিসটা বুঝিয়েছে, আমি যে কথা বলছিলাম যে তাকে ম্যানেজমেন্টের ভাষায় যে থিওরিটা দিয়েছিলাম গ্রেপ ভাইন থিওরি, এটাও আলটিমেটলি ঠিক, ওনারা তো আসলে থিওরি বুঝবেন না, ঠিক এই জিনিসটাই এখানে কাজে লাগানো হয়েছে যে একটা আঙ্গুর থেকে কিভাবে দুটো, দুটো থেকে কিভাবে চারটে হয়, সেটা ছবিও এখানে আছে এবং সেটাও ওনাদের সেমিনারে বোঝানো হয়েছে। আমি এই ছবিটাও ফেসবুকে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি বলুন যে পুলিশের কাছে গেলেন, তারপর?
তারপর পুলিশের কাছে যাওয়ার পর এক পুলিশ আরেক পুলিশ, এক থানা থেকে আরেক থানা, এইভাবে আমারে উনি ডিউটির ফাঁকে ফাঁকে নিয়ে নিয়ে অনেক জায়গায় ঘুরতো।
উনি প্রথমে রাজি হলেন সেখানে, আপনি বলছিলেন যে
রাজি হওয়ার সাথে সাথে যেদিন রাজি হয়েছে, যেদিন আমার সাথে প্রথম দেখা হয়েছে সেদিনই উনি আমার সাথে ট্যাক্সি ক্যাব ভাড়া করে নিয়ে আমাদের অফিসে যায়। যাওয়ার পরে ওখানে কিছু টাকা দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসার পরে উনি বলে কি যে আমি তো এরকম জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু ঝামেলায় আছি, তবে আমার টাকা দেওয়াটা কোনো ব্যাপার না, দিতে পারবো, তবে একটু ধৈর্য ধরতে হবে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সাথে আছি। তখন আমি বললাম যে আমি তো একটা ইয়া পাইলামই। আর উনি আরেকটা জিনিস আমার আশ্বাস দিল যে তোমার কয়টা লোকের দরকার, আমি হাজার হাজার লোক দিতে পারবো এখান থেকে, আমার কোনো এরকম কোনো সমস্যা হবে না, তুমি রাতারাতি দেখবো এখান থেকে উঠে গেছো। এই কথা যখন বললো, বলাতে আমি তো আরো একটু খুশি হলাম যে তাহলে মনে হয় আমি সবার আগে আগায় যেতে পারবো, আমি সবার প্রথমে থাকবো। তো এইভাবে হঠাৎ করে এক সময় দেখা গেল কি আমি 18,300 টাকা আমি কমিশন পেয়ে গেছি।
This track was downloaded from FusionBD.com.
যেদিন পাই গেছে আমি কাউন্টারের সামনে কি জোরে লাফাইতেছি আর চিৎকার করে, মানে আনন্দের কোন সীমা নাই যে আমি এরকম অনেকগুলা টাকা আজকে কমিশন পাইছি, এই টাকাগুলা কি করবো আমি। তখন উনি আমার সঙ্গে ছিলেন, ওই সাব ইন্সপেক্টর, তো আমি খুশিতে আমি উনাকে 10,000 টাকা দিয়ে দিছি। আমি এত টাকা দিয়ে কি করবো, আমার এত টাকা লাগবে না, আপনি 10,000 টাকা নিয়ে আপনার কাছে রাখেন। তো উনি কি করছে, টাকাটা নিছে, নিয়ে তারপরে উনি বলছে কি আমার তো আরো কিছু টাকা লাগবো, যদি তুমি পারো কারোর থেকে তাহলে তুমি আয়না দেও। তো ওনার আরো কিছু টাকা লাগবে বলল। তারপরে আমি আমার আম্মাকে জানাইলাম, আমার আম্মা এক সপ্তাহের মধ্যে বাড়ি থেকে না ওই 20,000 টাকা আয়না দিল। আয়না দেওয়ার পরে উনি ওনারে আমি ওই টাকাটা ওনারে দিয়ে দিলাম। আবারও দেওয়ার পরে উনি বলল কি তো তোমার,
মানে সাব ইন্সপেক্টরকে দিলেন,
জি জি, তো তোমার তো আসলে এখন এই জোহরার বাসায় থাকা ঠিক হবে না, তোমার আমি একটা বাসা নিয়ে দিই, এটা সবচাইতে বেটার হবে। তারপরে আমরা আমার জন্য আলাদা বাসা দেখলো ওইখানে, ওই ইব্রাহিমপুরে বাসা দেখলো, বললো কি আমারও ফ্যামিলি নিয়ে আসবো আর তুমিও তোমার আম্মা নিয়ে এখানে থাকতে পারবো বা আমার বাচ্চা দুইটাও দেখতে পারবো, ভালোই হবে, খারাপ হবে না, এদিক দিয়ে তোমার ব্যবসাও ভালো হবে। তো আমি করলাম, বললাম যে ঠিক আছে, তাহলে আমি সাভারের বাসা ছাড়া দিলাম। তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে উনি সমস্ত খরচ বহন উনি করলো,
ও বাসা খরচ উনি বহন করলো,
হ্যাঁ, বাসা ভাড়ার থেকে শুরু করে সবকিছু। তারপরে উনি আমাকে এক পর্যায়ে বলে ফেললো কি যে একজন মানুষ তো দুইটা তিনটা বিয়ে করতেই পারে, চলো আমরা, আমি তোমার বিয়ে করবো, আমি চলো আমরা কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করবো। আমি কখনো না, আপনি আমার নিজেদের লোক আর আপনি যারা বিয়ে করছেন যে উনি আমার নিজের লোক, আত্মীয়ের মধ্যে আত্মীয় বিয়ে করছেন, আবার আপনি আমার দিক নজর দিতেছেন, কার পাগল, এটা কোনো ব্যাপার, তুমি সারা জীবন ঢাকা থাকবো, ও সারা জীবন বাড়িতে থাকবো। আমি কই না, আমি এইসব ই করতে চাই না। এক পর্যায়ে দেখা গেছে কি ওনার মানে উনি আমার এত আমার কথাতে সারা দিত যে আমি ওনার প্রতি আসক্ত হয়ে যাই। আসক্ত হওয়ার পরে উনি এই সুযোগটা কাজে লাগায়। তারপরে এক সময় আমার আম্মা দেখা যায় যে বাজারে গেছে কিংবা বাসায় নাই, এই সময় উনি আমার মানে আমার সংস্পর্শে আসতে চাই, এরকম করতে করতে আমি তার সাথে ওই রকম জড়ায় পড়ি,
এক ধরনের অনৈতিক সম্পর্কে আপনি জড়িয়ে পড়েন।
জি,
ওকে। তারপর
আমি তখন চিন্তা করি যে ওনার দ্বারা যেহেতু আমার উপকারই হচ্ছে, ক্ষতি তো আর হচ্ছে না, আমার তো আর কোনো হাজবেন্ড নাই বা আমি কোনো সংসারের মধ্যেও নাই, যাই হোক যেটা হবার হবে, আর যদি এরকম কোনো কিছু হয় দেখি আমি কি করতে পারি। তারপরে আস্তে আস্তে এইভাবে ব্যবসা চলতেছে চলতেছে, উনি আর অনেক লোকজন নিয়ে আসে, মানে উনি আমার প্রতি এতটা বিভোর হয়ে গেছে যে উনি মানে ডিউটিও ভাল লাগে না, যদি রাত্রে ডিউটি থাকে সারা রাত আমার সাথে কথা বলে, এক মিনিট যদি ডিউটির কাজ করে আর সারা রাতই আমার সাথে কথা বলে, সারা রাত। সকালবেলা আমি ঘুমাই, সকালবেলা দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাই, আমি অফিসে যাই, তারপরে আবার অফিস থেকে বিকালবেলা আসলেই উনার যদি কোনো কাজ না থাকে আমার নিয়ে বিকালে বের হয়, এই থানার নাম করে ওই থানার নাম করে বের হয়ে এক একজন লোকজন সংগ্রহ করার চেষ্টা করে। তারপরে এইভাবে চলতেছে চলতে চলতে কিছু লোকজন আসলো, কিছু লোকজন আইসা তারা সব দেখলো শুনলো, তারা টাকা ইনভেস্ট করলো, এই টাকার থেকে উনিও কিছু কমিশন পাওয়া শুরু করলো। উনি যখন কমিশন পাওয়া শুরু করলো, উনার প্রথম কমিশনটা হলো উনার ২৪,০০০ টাকা। যখন আমি উনাকে পাইয়ে দেই তখন উনি তো আমার উপর আরো অনেক খুশি যে তুমি নিজেও অনেক টাকা ইনকাম করতেছ, আমাকেও অনেক টাকা ইনকাম করা দিতেছ, ধন্যবাদ তোমারে, তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা কবে সেটা বলো। তখন আমি বলছি কি মোটরসাইকেল না, আপনি যদি আমার সাথে ঠিক মতো কাজ করেন, লোকজন সংগ্রহ করে দেন, আমি আপনাকে প্রাইভেট কার কিনে দেবো, মার্সিডিজ গাড়ি কিনে দেবো, এরকম স্বপ্ন দেখাই।
এবং এই স্বপ্নগুলো আপনাকে আপনার অফিস
দেখাই তো, হ্যাঁ। তো বলতো কি যে তোমার মনটা অনেক বড়, কিন্তু যে স্বপ্ন দেখতেছ যদি আল্লাহ পূরণ করে তাহলে তো ভালোই হলো। তারপরে আমি ওনার মতো চলতেছি চলতে চলতে হঠাৎ একদিন আমি আবারও কমিশন পাইছি। কমিশন পাওয়ার পরে আমি এখন ওনারে খুশি করার জন্য কিছু আম আর নাশপাতি কিনে আর একটা বডি স্প্রে কিনে নিয়ে আমি ওনার সাথে দেখা করতে আসছি। ওনার তখন ডিউটি ছিল তালতলা, তারপরে আমি দেখা করতে আসছি। দেখা করে ফেরার পথে আমার ওই স্বামী মিশরণী রোডের ওইখানে যাইতে এক্সিডেন্ট হয়।
আপনার?
জি, এক্সিডেন্ট হয়। এক্সিডেন্টে আমি খুবই মানে অজ্ঞান হয়ে যাই, মাথায় আঘাত পাই, শরীরে আঘাত পাই, শরীরের এখন আমার এই পাম ইয়াতে পায়ে ফোলা আছে, এক বছর দেড় বছর পার হয়ে গেছে, তবুও যায় নাই, ভালো হয় নাই। পরে উনি আমারে ওই মুহূর্তে তারপরে আমার ব্যাগ থেকে চেক করে আমার ডায়াল নাম্বার সব নাম্বার রিসিভ নাম্বার সব নাম্বার উনার নাম্বারই বেশি থাকতো। তারপরে
সারাদিন আপনি তার সাথে ফোনে কথা বলতেন?
জি, মানে মূল গ্রাহক আমার উনি। এখন এইসব
মানে আপনি আসলে এত লোকের কাছে যেতেন না, এই এক লোক দিয়ে আপনি মোটামুটি সবকিছু ম্যানেজ
করতেন? হ্যাঁ, আমি শুধু উনার সাথে কথা বলতাম, কিন্তু উনি আর উনার মধ্যে এমন একটা হিংসা জিনিস কাজ করতো যে আমি যেন আর অন্য কোন পুরুষ মানুষের সাথে কথা না বলি বা কারোর সংস্পর্শে না যেতে পারি, এই জন্য উনি সাথে থাকতো, শুধু ফেস টু ফেস করাই দিত যে আমি এখানে আছি আর উনিও আছে এখানে, এটা বলার জন্য কোথাও কোথাও প্রয়োজনে নিয়ে যায়।
আমি একটা জিনিস এখানে একটু আমাদের শ্রোতাদেরকে একটু পরিষ্কার করতে চাই। প্রথম কথা হচ্ছে যে কাজটি আপনার করার কথা ছিল ছিল সে কাজটি মূলত উনি করত এবং সেগুলো করে পাইপলাইনের মধ্যে যেটা বলে পাইপলাইন ছিলেন হচ্ছে উনি, সেই জিনিসগুলো ওনার মাধ্যমে নিয়ে আপনি আসলে আপনার কোম্পানিকে দেখাতেন যে আপনি এগুলো কালেক্ট করেছেন, তাই তো? এবং আপনি যেটা পেতেন অফিস থেকে সেটার একটা অনেক বড় একটা অংশ সেটা আবার আপনি এই ভদ্রলোকটাকে আপনি দিয়ে দিতেন, তাই তো?
না, আমি এমন একটা সিস্টেম করছি যে আমার পাশাপাশি যেন উনিও কমিশনটা পায়।
ওটাকে অফিস থেকে দেওয়া হতো নাকি আপনাকে দেওয়া হতো?
অফিস থেকে দেওয়া হতো।
অফিস থেকে উনাকে কিভাবে দিবে?
অফিস থেকে, উনিও তো ওখানে গ্রাহক একজন।
আচ্ছা,
উনিও আমার ওই রকম গ্রাহক হয়েছে না, তো আমি এরকম ভাবে লোকজন সেট করছি, উনি যে লোকগুলা দিচ্ছে যে আমার পরেই উনি, উনার পরেই যে লোকগুলা, উনার দুই হাত দিয়ে দিয়া দেওয়া হয়েছে যেন উনি সব কমিশন গুলা পায়। তারপর তো এরকম করতে করতে আমার এক সার্কেল পূরণ হয়ে গেছে, দুই সার্কেল হয়ে গেল। দুই সার্কেল হয়ে গেল বলতে আমার এক সাইডে 34 জন হয়েছে, 34 জন শুধু ওই টাকাটা ইনভেস্ট করছে, আর যে যতগুলো মানুষ অনেক আরো যে দুই তিন সার্কেল হয়েছে ওইগুলা কিন্তু টাকা ইনভেস্ট করে নাই সকলেই, কারণ সবার অবস্থা সমান ছিল না, এজন্য তারা টাকা ইনভেস্ট করতে পারে নাই, আর এই 34 জন শুধু টাকা ইনভেস্ট করছে। যাদেরকে দেখা গেছে যে 3 বছর আগে ইনফরমেশন করছি, তারা 3 বছর পর আসছে, তখন 3 বছর পর এসে বলছে কি এত দূর তুমি আগায় গেছো, এত এত কিছু তোমার হয়েছে অথচ আমাদের এতদিন বলো নাই। তখন আমি বলছি তোমাদের তো আগে বলছিলাম, তোমরা বিশ্বাস করো নাই, তো এই তোমার এত কিছু করার সহযোগিতা করলো কেন? আমাকে সহযোগিতা এরাই করছে, তাদের নাম বলতাম আবার কিছু কিছু জোহরা তো ছিলই। যাই হোক, এরকম করার পরে তারপর এক সময় আমি যে কমিশন গুলা পাইতাম তখন আর আমি আর এই টাকার কথাগুলো আর প্রকাশ করি না, প্রকাশ না করে আমি আস্তে আস্তে গোপনে গোপনে ওই টাকাগুলা ওইখানে জমাইতে শুরু করি। জমাইতে শুরু করি তখন বলে কি কি ব্যাপার, আমি কমিশন পাই তুমি পাও না? আমি আমি কিভাবে পাবো? আমার তো আরেক সাইট আছে, ওইটা যদি পূরণ না হয় তাহলে আমি পাই না, আর আপনার তো দুই সাইট পূরণ হইতেছে এই জন্য আপনি পাইতেছেন, আমারটা জমা আছে। মিথ্যা কথা বলতাম, কিন্তু আমি টাকাগুলা এমনও দিন গেছে যে দিনই 50,000 1,00,000 এরকম পাওয়া যেত, কমিশন আসতো, তো ওই কমিশন গুলো আমি না উঠে ওইগুলো আমার ইয়াতে আমার সেন্টারে ইনভেস্ট করে রাখতাম। এক বছরে ডাবল দিবে এই জন্য ইনভেস্ট করতাম। তো ইনভেস্ট করতেছি, টাকা হচ্ছে, আমি তো মনে মনে স্বপ্ন দেখতেছি 2,00,000 হোক, 3,00,000 হোক, 4,00,000 হোক, এরকম স্বপ্ন দেখতেছি। এই করতে করতে 8,00,000 টাকা হয়ে গেল।
আপনার পার্সোনালি?
জি, পার্সোনালি 8,00,000 টাকা হয়ে গেল। তখন আবার বলে দিল কি, তখন ছিল ফেব্রুয়ারি মাস, তখন বলে দিল কি এপ্রিলের থেকে এই টাকাগুলা হ্যান্ড ক্যাশ দিবে না, দিবে হচ্ছে ব্যাংকে, ব্যাংক ট্রান্সফার করে দিবে, ব্যাংকের থেকে নিতে হবে। তখন আমি বললাম আচ্ছা, যখন যা দেখা যায় যা হোক। তারপর আমি কি করলাম, ওইভাবে টাকা ই করলাম যে আমি তাড়াতাড়ি যদি আমি আরো টাকা কিছু রি করতে পারি, আর উনি আমার পরামর্শ দিয়েছিল কি টাকাগুলা এখানে ই করো না, ইনভেস্ট করো না, যা টাকা পাও উঠে আমার কাছে দাও, আমি তোমার জমি কিনে দেব। কিন্তু আমি ভাবছিলাম যে না, উনি যদি আমার সাথে কোন রকম ইয়া করে তাহলে যদি সমস্যা হয়, এমনিতেই তো উনি তো আমার
অনৈতিকভাবে ব্যবহার
করছে, সেই জন্য আমি আর উনাকে আর দিন দিন মানে অ্যাবাউট করে চলার চেষ্টা করছি। এক পর্যায়ে ওনার ফ্যামিলি চলে আসে, ওনার ফ্যামিলি চলে আসাতে তখন আমি মানে মনে মনে বলি যে আমি বাইসে গেছি, ওনার সাথে আমার আর কোন এরকম কোনো কিছু হবে না। কিন্তু তারপরে লুকায় লুকায় উনি ফোন দিতেই থাকতো, দিতেই থাকতো। আমি কথা বলে ওনাদের সংসারে যেন অশান্তি না হয় আমি ফোন নাম্বার ডিলিট করে রাখতাম, ফোন কথা বললে ঘরে দরজা দিয়ে সিটকানি লাগায় তারপর কথা বলতাম, কথা বলে জিজ্ঞাসা করতো মাঝে মধ্যে, মানে হালকা পাতলা একটু টের পাইছিল মনে হয় যে তার সাথে আমার এরকম সম্পর্ক। তারপরে এক সময় দেখা গেছে যে উনি একটা মেসেজ লিখছে কিন্তু উনার ডিলিট করতে মনে নাই, ওই মেসেজটা উনার ওয়াইফ দেখে ফেলছে উনার ফোনের মধ্যেই, তো লেখছে যে আমি তোমার সারা পাসপো না মারা যাবো, তুমি অনেক কিছু লেখছে আমার ফোনে আসার সাথে সাথে আমি ডিলিট করে দিয়েছি দেখে, কিন্তু উনারটা আর ডিলিট করতে মনে নাই। এটা নিয়ে উনাদের মধ্যে অনেক কিছু হয় কিন্তু আমারও বুঝতে দেয় না, আমি তো বুঝছি যে কিসের জন্য এরকম হইতেছে। তারপরে এখন মনে করেন যে আমি উনি তখন উনার ওয়াইফ বলেন যে তুমি আর ওই অফিসে যাইতে পারবা না, তুমি আর অফিসে যাইতে পারবা না, আমার এত বড় লোক হওয়ার দরকার নেই, আমার এত টাকা পয়সা লাগবে না। কিন্তু তখন উনার সবার টাকা দেওয়া শেষ হয়ে গেছে, উনার শালার টাকা দিছে, উনার মামাতো ভাইয়ের টাকা দিছে, উনার আরো জাস্তু মামার টাকা দিছে, জাস্তু মামার মেয়ের জামাইয়ের টাকা দিছে, আরো বন্ধু বান্ধব উনার যত ফ্রেন্ড সার্কেল ছিল, যত কলিগ টলিগ ছিল সবার থেকে টাকা আনা শেষ। কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 18 লাখ, 20 লাখ, এরকম টাকা, যার যত টাকা আছে, জাস্ট এটা মানি গেমস খেলার মতো শুরু হয়েছে। এত টাকা, মানে টাকা বস্তাত করে নিয়ে যাইতো হেড অফিসে, এত টাকা 2-3 বস্তা হয়ে যাইত, নিয়ে যাইতে পারতো না, লেবাররা মাথা করে টাকা গাড়িতে উঠাইতো, তারপর ওখান থেকে টাকা নিয়ে যাইতো গাড়ি দিয়ে হেড অফিসে। তারপরে এরকম করতে করতে আমরা তো মানে টাকার প্রতি একটা অনিচ্ছা হয়ে গেছে গা, এত এত টাকা, এত টাকা দিয়ে কি করবো, এতটা আমার তো এত টাকার দরকার নাই, তাহলে আমি এত টাকার মালিক হয়ে যে গেলাম এত তাড়াতাড়ি। তারপরে আমি ওই 8 লাখ টাকা ইনভেস্ট করলাম, করার পরে ওই টাকাগুলো আমি আমার নামে ইনভেস্ট করি নাই, আমি যে আমাদের এলাকার থেকে যে লোকগুলো আনছিলাম তাদের নামে ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে মানে সার্টিফিকেট গুলো আমার কাছে রেখে দিলাম।
মানে এটা হচ্ছে যে আপনার ওই যে শাখা প্রশাখা যেগুলো সেগুলো আরো বেশি করে বাড়ানো, তাহলে আপনার আরো বেশি,
হ্যাঁ হ্যাঁ, আমি বেশি কমিশন পাবো। আর আমার নামে করলে তো আমার উপরে যারা আছে তারা পাবে, কিন্তু আমি যদি আমার নিচের লোকদের নামে আমার নামে ইনভেস্ট করি, এইভাবে করলাম। করার পরে এখন আমি এমন একটা পর্যায়ে এসে গেছে, এপ্রিল মাসের থেকে টাকা, এপ্রিল মাস দিল, জুন মাসে, এপ্রিল মে মাসটাও কষ্টে সষ্টে দিল টাকা, কিন্তু জুন মাসের থেকে টাকা দেওয়া টোটালি বন্ধ করে দিল।
এটা কত সালের?
এটা 12 সাল, 2012,
মানে 2010 আপনি জয়েন করলেন, 2012 সালে গিয়ে এটা, এবং ততদিনে আপনার, আপনি 8 লাখ টাকার মালিক হয়ে গিয়েছেন, আপনি বিভিন্ন ভাবে ইনভেস্ট করেছেন, আপনার মাধ্যমে লাখ লাখ টাকা মানুষ ইনভেস্ট করেছে।
আমি 3 মাসের মধ্যে 8 লাখ টাকার মালিক হয়ে গেছি।
2010-এ জয়েন করার 3 মাসের মধ্যে?
না না না, 2010-এ জয়েন করছি ঠিক আছে, কিন্তু এতদিন শুধু আমি ওই সেন্টার নেওয়ার কমিশন পাইছি, ওই যে 18,000, 4,000, 5,000 এরকম পাইছি, 10,000, 20,000 এরকম পাইছি, কিন্তু এই যে লাখ লাখ টাকা যে কমিশন, এটা এই 2012 সালেই পাইছি।
ওকে, তার মানে হচ্ছে আপনার যখন শাখা প্রশাখা অনেক বড় হয়ে গেল, তখন উইদিন 3 মান্থের মধ্যে আপনি 8 লাখ টাকার মালিক হয়ে গেলেন, এই কমিশনগুলা বড় হয়ে গেছে, তাই তো? প্রিয় শ্রোতা, বাংলাদেশে এই জিনিসটা প্রথম না, বাংলাদেশে এই জিনিসটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে করার চেষ্টা করেছে, কখনো ছোট ভাবে, কখনো বড় করে, এবং করার পরে পত্র পত্রিকাতে এগুলো বিভিন্ন ভাবে কথাবার্তা হয়েছে। আমরা একটু SMS পোলে যেতে চাই, যে ঘটনা আজকে আপনি শুনছেন আঞ্জুমানের মুখ থেকে, আপনি ব্যক্তিগতভাবে সেই ঘটনাটি বিশ্বাস করেন কিনা, যে এভাবে গ্রেপ ভাইন, যেটাকে বলছি যে আঙ্গুরে থোকার মতো, লোকজনকে জড়ো করে, বিভিন্ন ভাবে ক্লায়েন্ট জড়ো করে টাকা একটা কোম্পানিকে দেয়া এবং তার মাধ্যমে নিজে থেকেও কিছু কমিশন পাওয়া, এই প্রসেসটি নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নেওয়ার পরে কি করেছে সেই জায়গাতে আমরা যাব একটু পরে, কিন্তু এইটুকু আপনি বিশ্বাস করেন কিনা, যদি আপনি বিশ্বাস করেন এবং যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন, আপনি SMS পোলে অংশগ্রহণ করুন এবং আপনি লিখুন, বিশ্বাস যদি করেন তাহলে লিখবেন ইয়েস, আর যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের মাধ্যমে আপনাদের ফলাফলটুকু আমরা জেনে নেব, যে কত শতাংশ লোক এটাকে বিশ্বাস করেছেন, কত শতাংশ লোক এটাকে বিশ্বাস করেননি। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি অনুষ্ঠানে এসে আপনার জীবনের ভুল, আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে চান, কনফেস করতে চান, তাহলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনাকে টেক্সট করতে হবে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। হ্যাঁ, যেখানটাতে আপনি ছিলেন, যে জুনে এসে, 2012 সালের জুন, রাইট? 2012 সালের জুন মাসে এসে আপনাকে সমস্ত টাকা দেয়া বন্ধ করে দিল, তারপর?
তারপর আমি বাড়িতে গেলাম।
টাকা দেওয়া বন্ধ করে দিলে তো আপনারা সেটা মানবেন না, রাইট? টাকা দেওয়া বন্ধ করে দিলে আপনি?
ওই সময় আমি বাড়িতে গেছি, হঠাৎ যে কোনো কারণবশত আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি বাড়ি থেকে আসার পরে অনেক মানে টাকা টোটালি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে ওনারা আমার 30,000 টাকা দেয়।
দাঁড়ান দাঁড়ান, আমি এভাবে জানতে চাচ্ছি না, আমি একটু ক্লিয়ার করতে চাই আপনার কাছে। হঠাৎ করে তো টাকাটা বন্ধ করে দিলে আপনারা কেউই সেটা মানবেন না, রাইট? আপনি অফিসে গেলে আপনাকে টাকাটা কেন বন্ধ করে দেওয়া হলো, কি কারণ দেখানো হলো?
কারণ দেখানো হলো যে এখন থেকে টাকাটা ব্যাংক ব্যাংকে দেওয়া হবে, আর ব্যাংকে যে দিবে সেটার একটা সফটওয়্যার এখনো তৈরি করে সারে নাই, ওইটা তৈরি করবে, তারপরে ওই ব্যাংক ট্রান্সফার দিবে, আর টাকাটা এক জায়গায় আটকে আছে, ওই টাকাটা ওইখান থেকে আসার পরে তারপরে সবাইকে টাকা ব্যাংকের মাধ্যমে টাকা দিবে, সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তখন আমি উনি আমার দায়িত্ব নেওয়া বাদ দিয়ে দিছে,
মানে যিনি আপনাকে এই কাজগুলো করত তিনি আপনার দায়িত্ব নেওয়া বাদ দিয়ে দিয়েছেন।
জি।
আর এই যে আপনাদের যখন এটা বলা হলো যে ব্যাংকে যাবে সফটওয়্যার ডেভেলপ করতে হবে বা কিছু একটা, এটা কি শুধু আপনাকে বলা হয়েছে নাকি আপনার মতো আরো
সবাইকে বলা হয়েছে?
তো সবাই এটা মেনে নিল?
সবাই মেনে নেয় নাই, এই জন্যই যে প্রতিনিয়ত প্রতিদিনই অফিসে আসতো, এই জন্য মানে অফিসে আসতো মানে ভাঙচুরের মতো অবস্থা হয়ে যাইতেছে। তখন সবাইকে বুঝাইতেছে যে আপনি বুঝার চেষ্টা করেন, এরকম এরকম ভাবে আমাদের টাকাটা জমি কিনছে অমুক জায়গায় সোনারগাঁ রূপগঞ্জে, জমি কেনার কারণে টাকাগুলো আটকে আছে, এখন জমিটা তো আর যেই দামে কিনছে তার চাইতে কম দামে বিক্রি করতে পারে না, তাহলে তো আমরা লসে পড়ব, আর আমাদের তো অবশ্যই লাভ দেখাইতে হবে, এইগুলা খাদে যদি আমাদের টাকা লাভবান না হয় আমরা যে টাকা ইনভেস্ট করছি সেই টাকা আমরা ফেরত পাব না, এরকম ভাবে আমাদের বুঝাইতেছে, যার কারণে আমরা ওই বুঝ মাইনা চলতেছি।
কে বুঝাতো এগুলো?
এগুলা লিডাররা বুঝাইতো,
অফিসের আপনাদের যারা লিডার ছিল তারা এভাবে ধরে ধরে আপনাদেরকে বুঝাতো, দিনের পর দিন ধরে ধরে বুঝাতো,
দিনের পর দিন আমরা অফিসে গেলে এই কথাগুলাই বলতো।
আপনি বলছিলেন আপনি কান্নাকাটি করলেন?
আমি কান্নাকাটি করতেছি এই জন্য যে আমি বাসা ভাড়া দিব কিভাবে, আমি চলবো কিভাবে, আমার কে মানে কোন গার্জেন নাই বা আমার অন্য কোন কর্মও নাই, আমি যেটা দিয়ে চলতে পারবো। তখন উনি উনার সোহেল নামে আর একটা লোক আছে, উনি ওই জোহরার চাইতে বড় লিডার, তো সোহেল আমাকে বুঝাইল যে আপনি আরো কিছু গ্রাহক আনেন, আরো কারো ইনভেস্ট করান, এখন এক বছরেরটা না, এখন আপনি করাবেন দুই বছরের মেয়াদে ইনভেস্ট, এখন আর এক বছর নাই, এই প্ল্যানটা শেষ। তো এই কথা বলাতে তখন আমি বললাম যে এখন আমার লোকজন আনা সম্ভব না, আপনি আমার যে টাকা আছে এখানে আমার কমিশন জমা আছে ওইখান থেকে আমার কিছু টাকা দেন, আমার ঘর ভাড়া দিতে হবে, সংসার চালাইতে হবে, আমার আম্মা অসুস্থ, ডাক্তারও দেখাইতে হবে। তখন আমার আম্মার চেক আপ করার পর ধরা পড়ছে আমার আম্মার মাজার হাড় ক্ষয় গেছে, তো পিজিতে আমি দেখাইতাম, কিছুদিন দেখাইছি কিন্তু টাকার অভাবে আমি আর তিন ছয় মাস দেখাইতে বলছে, আমি তিন মাস দেখানোর পর আর দেখাইতে পারি নাই। তারপরে আমি অনেক কান্নাকাটির পরে আমার কিছু টাকা দিল, হাজার বিশেক টাকা দিল, দেওয়ার পরে ওই টাকাটা আমি কিছু ধার ছিল কারো থেকে ওই ধারের টাকাটা দেই আর সংসারে খরচ করি। খরচ করার পরে জুলাই মাসেও সেম কাহিনী, যে একই কথা বলতেছে, লোক নিয়ে আসেন, লোক নিয়ে আসলে তারপরে ওই লোকের মাধ্যম দিয়ে যে টাকাটা ইনভেস্ট হবে ওই টাকাটা নিয়ে নিয়ে আর আপনার কমিশনের টাকা দিয়ে তাকে ইনভেস্ট করেন, এই কথা বলতেছে। আমি তো কোন লোক আনতে পারতেছি না, মানুষকে বললেও কেউ রাজি হইতেছে না, টাকা যেহেতু দেওয়া বন্ধ হয়ে গেছে চারিদিকে ছড়াই গেছে যে টাকা দেওয়া বন্ধ করছে মনে হয় কোম্পানি চলে যাবে, কিন্তু চলেও যাচ্ছে না, টাকাও দিচ্ছে না, কোনো কিছুই না। এই ভাব করতে 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 আমাদের ঈদ চলে আসে, ঈদ চলে আসার পর তখন মালিকে চিন্তা করলো যে এদেরকে তো কিছু অংশ টাকা দেওয়া উচিত, এরা যেহেতু এতগুলা মানুষ কষ্ট করবে, কিছু কিছু মানুষের অন্য কোন কর্ম নাই যেমন আমার নাই। তখন আমরা ওই সময় আমার টিম সহকারে আমার 30,000 টাকা দেওয়া হলো, যে তোমার টিমরে তুমি সমাধান দিবে কিভাবে আমি জানি না, 30,000 টাকা দিলাম তোমারে। তো 30,000 টাকার থেকে আমি 15-17,000 টাকা আমি সবাইরে দিছি, 18,000 টাকা সবাইরে দিছি, আর বাকি 14,000 টাকা আমি আমার কাছে রাইখা দিছি, 14,000 না 12,000 টাকা আমার কাছে রেখে দিছি যে আমার পরের মাসে চলার জন্য। তারপরের মাস থেকে টোটালি অফ, কোনো টাকাই দিচ্ছে না। তারপরে এখানে একটা ছেলে আসলো যে আমি এইভাবে যেহেতু টাকা দেওয়া বন্ধ করে দিল জুলাই মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, বললো কি সমান তোমাদের সব টাকা অক্টোবর মাসে দেওয়া হবে, অক্টোবর মাসে সবাই আসছে, সবাইকে বলে কি যে অক্টোবর মাসে দেওয়া হবে না, নভেম্বর মাসে দেওয়া হবে, এই জন্য একটা মিটিং ডাকলো এই 14 নম্বর ইয়াতে, এই তেজগা কি যেন নাভিস্কো, ওইখানে যে নব টাওয়ার একটা টাওয়ার আছে ওইখানে একটা,
সব ক্লায়েন্টকে মিটিং ডাকলো,
হ্যাঁ ওইখানে 1,200 লোক একসাথে জমা হইল, তারপরে ওখানে যাওয়ার পরে সবাই বুঝাইয়া বলল যে দেখেন আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই আমরা ইচ্ছা করলে পদ্মা সেতু করে দিতে পারি, কিন্তু আমাদের টাকাটা যে জমির মধ্যে আটকা আছে এখন জমিটা যদি বিক্রি না হয় জমিটা তো প্লট বানাইতে হবে, প্লট বানানোর স্বপ্ন দেখছি আমরা, ফ্ল্যাট বানানোর স্বপ্ন দেখছি আমরা, এইগুলা বাস্তবায়ন করে তারপরে আপনাদের টাকাটা দিই, আপনারা কিছুদিন ধৈর্য ধরেন। এইভাবে অনেকের কথাগুলা ভালো ভালো কথাগুলা বলে 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 বুঝায় সঞ্জিত কুমার দাস আর শ্রী নবরত্ন নারায়ণনাথ দাস, এরা হইছে ওই জায়গার চেয়ারম্যান দুইজন।
কিসে বলতো, বাংলাতে বলতো না ইংলিশে বলতো?
শ্রী নবরত্ন নারায়ণনাথ দাস যে উনি ইংলিশে বলতো আরেকজন ইয়া করে দিত
বাংলা তর্জমা করে দিত। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এটা বোঝা গেল যে এই যে লোকগুলার সামনে যে লোকগুলাকে এনে চোখে ভিমরি খাওয়ানো হয়েছে, সাদা চামড়ার মানুষ বলেন কিংবা অন্য যে আমেরিকা বলেন বা অন্য দেশের কথাগুলো বলেন, যাই বলেন না কেন, এইসব মানুষগুলোর প্রতি আমাদের এক ধরনের বিশেষ দুর্বলতা রয়েছে। সাদা চামড়ার মানুষরা যখন সামনের দিক দিয়ে হেঁটে যায় আমরা সবকিছু ফেলে অবাক করে হা করে তাকিয়ে থাকি। এ ঘটনা আমাদের সমাজে বিরল না। সুতরাং মনের দিক থেকে একটু দুর্বল হয়ে যাওয়া বা একটু হাইলি, এই যে সার্টিফিকেটটা আমি পেয়েছি এখানে, আমি সার্টিফিকেটের আত্মপান্ত করেছি, এত জটিল একটা সার্টিফিকেট, এটাকে অবিশ্বাস করা খুবই ডিফিকাল্ট। লেটস সি, আমরা এখন অবিশ্বাস করছি না, শেষ পর্যন্ত কি হয় সেটা একটু দেখুন। অনেকে হয়তো আজ করে ফেলছে যে না আসলে শেষ পর্যন্ত প্রতারণা, দেখুন না শেষ পর্যন্ত আসলে কি হয়। ওকে, একজন বাংলায় বলতো আর একজন ইংলিশে বলতো, ঠিক আছে, তারপর বুঝে নিলেন আপনারা লোক বুঝলেন সেটা, আপনারা তো জানতেন
যে আমরা বুঝতেছি যে এটা আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, কিন্তু ওইখানে তো হাজারটা আওয়াজ আসতেছে জি জি ইয়েস বস, হ্যাঁ আপনি যেটা বলেন আমরা এটাই মেনে নিব।
মানে এই মিটিং এর এই 1200 জনের মধ্যে থেকে কিছু কিছু লোক বলছে ইয়েস বস আপনারা যেটা বলেন সেটাই মেনে নিব, হাজারটা আওয়াজ আসতেছে এরকম,
এই এরকম আওয়াজ আসতেছে। তখন আমরা যদি কোনো মানে আমাদের মনের মধ্যে এরকম থাকে যে না আমরা আমার যত কথাই বলুক আমাদের টাকা চাই, এই কথাটা তখন আর ওইখানে গ্রান্টেড হইতো না, মানে কেউ শুনলে ওইটা মধ্যে কেউ ভ্রুক্ষেপ করতো।
তার মানে মিটিংটা একদম প্রিসেট করা একটা মিটিং ছিল আগে থেকে,
হ্যাঁ সামনে স্টেজ সাজানো যে ওই স্টেজের উপরে দাঁড়ায় তা ওনারা কথা বলতো এইসব হ্যান্ড মাইক,
যে হাজার হাজার লোক যে আপনাদের সমর্থনও দিচ্ছে বলছেন হাজারটা আওয়াজ আসতেছে ইয়েস বস মেনে নিব, এই লোকগুলোকে আগে থেকে ভাড়া করেছে।
লম্বা একটা ইয়া ফ্লোর, ওই ফ্লোরের মধ্যে পুরাটাই তো ভাড়া করে নিত নব টাওয়ারটা, তো ওই 14 তলায় ওই ইয়াটা ভাড়া করে নিয়ে তারপরে এগুলা অনুষ্ঠান করত।
এবং যে লোকগুলো ইয়েস বলছে ইয়েস বস মেনে নিব সে লোকগুলো কি আসলে ক্লায়েন্ট ছিল নাকি ভাড়া করা লোক ছিল?
ওইগুলা সব মনে করেন যে পুরান পুরান গ্রাহক,
হেরা যারা ব্যাপকভাবে লাভবান হয়ে গেছে, যারা ব্যাপক লাভবান
অনেক মানে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে তারা।
কারণটা হচ্ছে এখানে কিছু লোক, হ্যাঁ কিছু লোক ভয়াবহ ভাবে লাভবান হবে, এটা যেই স্টাইলে করা হয়েছে সেখানে আসলে কিছু কিছু লোক ভয়াবহ রকমের লাভবান হবে, কারণ এই লোকগুলোর থেকে তো অনেক শাখা প্রশাখা একদম প্রথম দিকে যারা ছিল, আর শেষের দিকে লোকগুলোর কি অবস্থা হয় সেটা তো আমরা জানছি। ওকে, যাই হোক, তারপর
তারপরে কিন্তু কিছু কিছু লোক আমাদের আমার সাথে গেছে এখানে, তাদের আমি দেখানোর জন্য নিয়ে আসছি যে আমার কথায় যারা বিশ্বাস করতেছে না, তারাও কিছু কিছু লোক বলছিল শুরুতেই যে 2-3 মাস দেওয়ার পরে এইভাবে দেওয়া বন্ধ করে দিবে, এই কোম্পানি এগুলো থাকে না। তখন আমি গ্যারান্টি দিছি যে আমি নিজে টাকা দিব, আমার ব্যক্তিগত টাকা থেকে তোমাদের টাকা পরিশোধ করব, তাও তোমরা এখানে আসো টাকা ইনভেস্ট করো, আমি গ্যারান্টি গ্যারান্টি হয়ে এই করছি। তখন আমি ওদের ওই মিটিং এ নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তখন ওরা বলছে যে এইগুলা ব্রেন ওয়াশ করানোর জন্য বলতেছে, এগুলো আর কিছুই না, টাকা টুকা তো দিব না, মায়েরা খাইবো এই জন্য এগুলা শুনাইতেছে, আর কিছু যে চামচা আছে তারা সাথে সাথে সাই দিতেছে, মানে সব জায়গায় তারা ছড়ায় ছিটিয়ে থাকতো এই এই লোকগুলা যে ইয়েস বস আপনি ইয়েস, মানে কথায় কথায় ইয়েস বলতেই হইতো, বলতো ওরা। তো তারপরে ওইখান থেকে আসার পরেও আমি তাদেরকে মানাইতে পারি নাই, তো একজন আবার কি করলো, খুবই মানে ওনার বাড়ি ছিল পাবনা, তো উনি মানে কোনো কিছু কারো কোনো কথা তোয়াক্কা করে না, উনি উনার মুখ দিয়ে যেটা বলে সেটাই করে, তারপর উনার টাকা উনি উঠাবে যে করেই হোক উঠাবে, এখন কলেজের পোলাপান দিয়া হোক আর যে মাস্তান দিয়া হোক যাই হোক সব যে কোনো মূল্যে উনি টাকা উঠাবে। তারপরে উনার টাকাটা উঠানোর জন্য নভেম্বর মাসে আসলো, অফিসে আসলো, আইসা সবার সামনে বলল যে আমার টাকা মানে কতগুলো আছে কলেজের পোলাপান নিয়ে আসছে। তারপর বলল কি আমার এতটি টাকা ইনভেস্ট করা আছে, এই টাকাগুলো এতদিন যাবত টাকা দিচ্ছে না, কেন দিচ্ছে না, আমাদের ইয়াতে তো সার্টিফিকেটে তো দেওয়া আছে যে আমাদের এতদিনের মধ্যে টাকা দিয়ে দিবে।
আপনি সার্টিফিকেটটা দেখাতে চাচ্ছেন আমাদেরকে? ওকে প্রিয় শ্রোতা, আমরা সার্টিফিকেটটা দেখব।
আমি কিছু সার্টিফিকেট দেখাতে চাইতেছি যেটা এক বছরের প্রোগ্রামে টাকাগুলো ইনভেস্ট করা হয়েছে এবং কি সেই কথা রাখা হয় নাই।
ওকে, এখানে যে সার্টিফিকেটটা, হ্যাঁ সেই সার্টিফিকেটে এখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে এক বছরের মধ্যে। হ্যাঁ ওকে, ইনভেস্ট অফ অ্যামাউন্ট 1,00,000 টাকা, ডেট অফ ইনভেস্টমেন্ট এত, এবং এখানে বলা হচ্ছে ওকে, হ্যাঁ এটা এক বছরের মধ্যে দিয়ে দেওয়ার কথা। আপনি যেই ভদ্রলোকের দুজনের নাম বলছিলেন সে ভদ্রলোক দুজনের এখানে সাইনও রয়েছে। ওকে হ্যাঁ, তারপর
তারপর তো উনি লোকজন নিয়ে আসলো, উনার ওই জোহরা আবার কি করছে ওই ছেলেটার নামে আবার নিজের টাকাগুলো ইনভেস্ট করছে। এমনও কায়দায় ওখানে ইনভেস্ট হইতো এমনও দিনে যে 1,00,000 টাকা ইনভেস্ট করলে 1,20,000 টাকা কমিশনই আসতো।
ওকে,
কিভাবে কমিশন আসতো? মনে করেন যে আমার নিচে 30 জনের নিচে একজন লোক আছে, ওই জায়গার মধ্যে যদি আমি ইনভেস্টটা করি 1,00,000 টাকা, তো ওই টাকাটা কমিশন পাইতে 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 আমার পর্যন্ত আসতে আসতে এতগুলা টাকা হয়ে যায়। প্রত্যেকটা 1,08,000 করে টাকা, হিসাব করেন যে 30 জনের মধ্যে হিসাব করলে কতগুলা টাকা হয়। এরকম করে করে ওরা তো ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, দেশে মানে জায়গা জমি কোনো কিছুর অভাব নাই, আর ওরা টাকাটা উঠায় কমিশনটা উঠায় কি হ্যান্ড ক্যাশ নিত, দৈনিক 4,00,000, 5,00,000, 6,00,000, 10,00,000 এরকম করে করে টাকা উঠাইতো। উঠায় এমন কোন ব্যাংক নাই যে এবি ব্যাংক, সে ব্রাক ব্যাংক, তারপর প্রাইম ব্যাংক, ডাচ বাংলা, যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে, সব ব্যাংকে অ্যাকাউন্ট করছে জি। আর আমার সামনেই টাকাগুলো উঠায় নিয়ে নিয়ে যাইতো, আর বলতো যে ওইখানে দরকার আছে ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে রাখো, আর দেশে তো দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু মানে করে ফেলাইছে অলরেডি। ওনারা হয়তো জানতো যে এটা এটা ক্লোজ হয়ে যাবে, থাকবে না, এটা জাস্ট একটা গেমস খেলা, শুরু হয়েছে গেমস খেলা, বন্ধ হয়ে গেলে শেষ, যার কারণে ওনাদের কোনো ইনভেস্ট নাই। উনি মানুষ দন্দ্রে দিয়া শুধু ওনারা কোনো ক্রাইম আনতো না এইসব মধ্যে, ওনারা ইয়া না মানে ইনভলভ না যে ওনাদের দায়ী করতে পারে। কিন্তু এই যে কিছু কিছু যেমন আমারে ব্যবহার করে আরো কতজন লোক নেওয়া হয়েছে, এরকম করে করে লোকজন যাদের নেওয়া হয়তো তাদের মাধ্যম দিয়ে ওনারা এরকম ডেভেলপ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ আমরা সাধারণ মানুষ যারা তারা এই ভুক্তভোগীর মধ্যে আছি।
ওকে, যেই সেমিনারটা হলো বড় করে যে শত শত মানুষ সেখানে থাকলেন, তারপরে কি করলেন?
তারপরে আমি ওইখান থেকে উনাদের আরো কিছু ক্রাইম নিয়ে যাই, উনাদের হ্যাঁ উনাদের দেখাই, দেখানোর পরে বলি যে দেখেন আপনি এটা কি মিথ্যা, এরা কি মিথ্যা কথা বলতেছে, এটা ওই এই সঞ্জিত কুমার দাসের প্রীতম টাওয়ারের মালিক উনি। তারপরে এই যে দাবা খেলে ছেলে উনার ফুটবল খেলার ইয়ার সাথে যে জড়িত, ওনার নামটা আমি সঠিক মনে করতেছি না, উনি আছে, এরা কি কোন ফালতু লোক, এরা কি কোন ভুয়া লোক? তারপরে এই যে মইনুল হাসান রোড গুলশানের যে উনি আছে, ওই এরা কি কোন খারাপ লোক হইতে পারে, আমাদের কোম্পানি ভালো?
আপনি এগুলো বলে বলে ক্লায়েন্টদের কাছ থেকে?
হ্যাঁ হ্যাঁ এইগুলো বলছি। তারপরে বলছি যে আর আমি আপনাদের সাথে এতদিন যাবত মানে আমার রিলেটিভ যারা তাদেরকে বলতাম যে আমি আমাদের তো জন্মের থেকেই চিনেন, জন্মের পর থেকেই চিনেন, আমি কিরকম মানুষ, আর এতদিন কি আপনাদের কোনো কিছু বলছি? এখন একটা ভালো জিনিসের সন্ধান পাইছি দেখে তো আপনাদের জানাইতেছি, তো আপনাদের যদি বড় হওয়ার ভালো হওয়ার কিছু করার ইচ্ছা থাকে তাহলে আসেন, না হলে আমার আর কিছু বলার নাই, আমি আপনাদের সাথে আমি এত সময় দিতে পারবো না, আমার বহুত কাজ আছে, এরকম মিথ্যা কথা বলতাম। বলার পরে তখন ওনারা কেউ কেউ বুঝতো, কেউ কেউ বুঝতো না, তো যারা যারা আসছে এইগুলা প্রতারণার শিকার হয়ে আসছে তাদেরকে এইভাবেই বলছি। তাদের বাসায় যে বলতাম যে আমারে জিজ্ঞেস করতো তুমি কত টাকা ইনভেস্ট করছো, আমি বলছি আমার 50 লাখ টাকা আমার পার হয়ে গেছে, আমি আর এখানে ইনভেস্ট করবো না, আমি বাহিরে জায়গা জমি করতেছি, ফ্ল্যাট কিনতেছি, গাড়ি কেনার স্বপ্ন আছে, আমি সামনে গাড়ি না কিনে বাড়িতে যাব না, এরকম মিথ্যা কথা বললাম। বলার পরে তখন ওনারা একটু আশ্চর্য হয়ে যেতেছে কি ব্যাপার মেয়েটা এত তাড়াতাড়ি এত পরিবর্তন কিভাবে হয়, তাহলে আমরাও যাই দেখি। তো উনারা আসার পর থেকে তো টাকা দেওয়া বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পরে যখন আমার তখন উনারা আমার ডাকে কি ব্যাপার টাকা দেওয়া যে বন্ধ করে দিল কারণটা কি, আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিল, টাকাগুলো দিয়ে তো সব জমি রাখছে, এখন জমি যদি বিক্রি করা না হয় তাহলে তো আর জমি তো আর কম দামে বিক্রি করতে পারে না, যে মাছের দামে জমি বিক্রি করে দিলাম হয়ে গেল না হইলে নষ্ট হয়ে যাবে, এইভাবে কি হয় একটু ধৈর্য ধরেন টাকা পাবেন।
ওকে, আমরা বিরতির ঘন্টা শুনলাম, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এবং বিরতির আগে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিব একটু আগে যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে কতজন লোক এটাকে বিশ্বাস করেন এবং কতজন লোক এটাকে বিশ্বাস করেন না, সেই রেজাল্ট চলে এসছে। চলুন আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিই এসএমএস পোলের রেজাল্ট আসলে কি।
Yes, 95%. No, 4%. No comments. 1%.
প্রিয় শ্রোতা, আমরা কম্পিউটারের কাছ থেকে জানলাম এসএমএস পোলের রেজাল্ট হচ্ছে 95% ইয়েস, নো হচ্ছে 4% এবং নো কমেন্টস হচ্ছে 1%। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সংবাদের বিরতি। সংবাদের বিরতির পরে আমরা যাহা বলিব সত্য বলিব তে খুব তড়িৎ গতিতে আবারও ফিরে আসবো এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে কত বড় সাহসের পরিচয় দিয়েছে হচ্ছে এই ভদ্রমহিলাটি, কারণ যাদের এগেনস্টে সে কথা বলছে তারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমাদের শক্তিটা হচ্ছে লাখ লাখ কোটি কোটি জনতা এবং সেই শক্তিটাকে সাহস করে আজকে সে জীবনের ভুলগুলো জীবনের অপরাধগুলো স্বীকার করতে এসছে। এবং একটা মজার বিষয় হচ্ছে, ঠিক মজার বলবো না, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি নিজেও কিন্তু এক ধরনের ভয়াবহ রকমের ভিকটিম। যাহা বলিব সত্য বলিব তে আপনি যদি ডকুমেন্টসগুলো দেখতে চান আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে যাহা বলিব সত্য বলিব টিম মেম্বার আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা সংবাদের পরপরই ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমরা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি প্রচার করবার সময় খুব দ্ব্যর্থহীন কণ্ঠে যে কথাটি বলে থাকি যে যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি ভুল স্বীকারের মধ্য দিয়ে, অপরাধ স্বীকারের মধ্য দিয়ে একজন মানুষকে আপনার কাছে কার্পিট হিসেবে প্রমাণ করতে পারে, কিন্তু এই মানুষটির ভুল কিংবা এই মানুষটির অপরাধ যদি আপনাকে এই শিক্ষাটি দেয় যে এই মানুষটি যে শাস্তিটি পাচ্ছে সে শাস্তি যদি আপনি না পেতে চান তাহলে আপনি কখনো তার মতো হবেন না। সেখানেই কিন্তু আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস কিংবা সার্থকতা। আমরা বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশের লাখো লাখো মানুষকে উপকার করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যারা ইতিমধ্যে আঞ্জুমানের মতো ভিকটিম হয়েছেন এবং নিজেরা অন্যদেরকে ভিকটিম করেছেন, আমার মনে হয় তাদের কথাও আজকে যাহা বলিব সত্য বলিব এই যে আঞ্জুমান তার কথার মধ্য দিয়ে উঠে আসবে, ভেসে আসবে। আমরা ফিরে যাচ্ছি আঞ্জুমানের কাছে। আপনাদেরকে আরো একবার বলতে চাই, আপনারা যদি আমাদের ফেসবুকে আসেন তাহলে বিভিন্ন ডকুমেন্টস দেখতে পাবেন, ওখানে সবগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিও এবং একই সাথে জেভিএসবির অর্থাৎ যাহা বলিব সত্য বলিব ফ্যান এবং মেম্বার হয়ে যাবেন। আঞ্জুমান, যে জায়গাটিতে আমরা ছিলাম যে আপনি লোকজনকে বোঝানো শুরু করলেন যেভাবে আপনাকে বোঝানো হলো, হ্যাঁ তারপর
আমি দেখা গেছে যে এমন কিছু লোক আছে তাদের পিছনে আমার আমার মতো মানুষ 10 টাকা খরচ করা সম্ভব না, সেই জায়গায় আমি তাদের পিছনে 500 টাকা খরচ করে ফেলছি। তাই এইগুলা দেখে তারা এত অবাক হইতেছে যে আসলে তো টাকা পয়সা বলতে একটা জিনিস হয়তো এটার মধ্যে আছে, না হইলে ওর মতো মেয়ে এত কম টাকা বেতনে চাকরি করত, এইভাবে এত নর্মাল ভাবে চলত, সে নাকি না আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে আমি হোটেলে নিয়ে যেতাম, যা খাইতে চাইতো চাইনিজ বিরিয়ানি কি খাইবা সব রেডি, মানে টাকার কোন চিন্তা নাই, 500 টাকা 1000 টাকা বিল হইতো, বা আবার যাওয়ার সময় বাচ্চা কাচ্চা আছে কিংবা কারো কারো ছোট ভাই বোন আছে তাদের জন্য ফল কেনার জন্য টাকা দিয়ে দিতাম, এইগুলার জন্য আরো বেশি আকৃষ্ট হয়ে যেত। যে মানে এইগুলা বলা হইতো আমাদের ট্রেনিং এ যে কারো কারো আকৃষ্টতা করার জন্য নিজের ক্ষতি করা হইলেও কিছু করতে হবে, যার কারণে আমরা ওই এই কাজগুলা করতাম, যে টাকা পয়সা দিতাম, মিথ্যা কথা বলতাম, যে এমন মিথ্যা কথা বলতাম যে যা শুনে মানুষ বিশ্বাস করতই, যাকে মানে একটা একটা কথা ওইখান থেকে বলে দিত যে যেই দেবী যেই পূজায় সন্তুষ্ট হয় তাকে ওইভাবে সন্তুষ্ট করতে হবে, এতে করে হোক নিজের শরীর দিয়ে হোক বা কথা দিয়ে হোক। আমি অনেকগুলো রং নাম্বারে এইখানে কিছু লোক জয়েন করাইছিলাম, তারা বাহিরে থাকতো সৌদিতে থাকতো, তাদেরকে জয়েন করাইছিলাম রং নাম্বারে কথা বলে, আমার কথা কথাতেই মুগ্ধ হয়ে উনি ওইখান থেকে জয়েন করছে, টাকা পাঠায় দিয়ে ন্যাশনাল ব্যাংকে টাকা পাঠায় দিয়ে তারপরে উনারা জয়েন করছে, ছবি টবি সবকিছু পাঠায় দিছে, এইভাবে করছি। কিন্তু পরে যখন শুনছে যে না আমি তাদের সাথে যেরকম জালিয়াতি করছি, তাদের 3টা করে সেন্টারের জন্য টাকা দিছে, আমি 3টা করে সেন্টার নিয়ে নেই, 2টা করে নিছি আর 1টা করে নিয়ে নেই, আমি নিজে খরচ করছি, কিন্তু আমি তো ওইখান থেকে টাকা পাইতাম না, আমি এই টাকাগুলা কিভাবে মানুষের পিছনে খরচ করব, তখন ওই সেন্টারের টাকাগুলা দিয়ে আমি তাদের পিছনে এরকম ডালতাম খরচ করতাম। তো এইভাবে মনে করেন যে আমি আস্তে আস্তে ক্রমশ মানুষের কাছে অবিশ্বাসী হয়ে যাইতে, যে যখন টাকা দেওয়া টোটালি বন্ধ করে দিল, তারপর আমি একদম মানে এমন একটা পর্যায়ে আইসা পড়ল সবাই শুধু ফোন দিয়ে আমারে অনেক খারাপ কথা বলে, খারাপ ভাষা ব্যবহার করে, কেউ কেউ এমনও কথা বলে যে টাকা লাগবে না, তুমি আইসা পড়ো, তোমার তো আর কেউ নাই, তুমি আইসা পড়ো, তুমি আমাদের সাথে এই দিন কাটায় যাও, রাত কাটায় যাও, তাহলে তোমার টাকা শোধ হয়ে যাবে, টাকা দিতে হবে না। তখন অনেক সময় কান্নাকাটি করতাম, অনেক সময় আমার আম্মারে শুনাইতাম, অনেক সময় মা কইতো যে এগুলো আমারে বলে লাভ নাই, যে কারণ এই তোমার এই পাপের ফল তোমার নিজেরই ভোগ করতে হবে, তুমি নিজেই পাপ করছো, তোমার এইগুলা সইতে হবে। তখন মা আমি নিজে নিজেই চিন্তা করলাম যে কি করা যায়, কিন্তু আমি এমন কিছু গরিব মানুষের সাথে প্রতারণা করছি, মিথ্যা কথা বলছি, যে যারা আমার আমার মনে হইতেছে তারাই আমার এই অভিশাপ গুলা দিচ্ছে, যার কারণে আমার আমার মুখে এই মুখের মধ্যে।
আচ্ছা আপনি একটু আমাকে বলবেন যে আপনি তো জানলেন এক পর্যায়ে টাকাটা আপনি তুলতে পারবেন না বা টাকাটা আপনাকে দিচ্ছে না, সেটা জানার পরেও আপনি কেন লোকজনকে এই ক্লায়েন্ট বানাচ্ছিলেন?
এই জন্য মানাচ্ছিলাম যে আমার তো চলার কোনো পথ নাই, আমার কোনো কর্ম নাই, আর কোনো চাকরি বাকরি নাই, কোনো কিছু নাই, যার কারণে আমি এই পথ ছাড়া আমার আর কোনো।
তার মানে আপনি নিজে থেকে, ওরা তো এক ধরনের বড় ইন্টারন্যাশনালি ধোকাবাজি করেছে, সেই ধোকাবাজিটা আপনিও করেছেন, মানে আপনি সেন্টারের কথা বলে 3টার কথা বলে আপনি 2টো কিনেছেন, তারপরে আপনি টাকাগুলো মেরে খেয়েছেন, এভাবেই তো আপনি এভাবে কত টাকা মেরে খেয়েছেন?
আমি এরকম ভাবে একজনের থেকে 8000 টাকা আর একজনের থেকে 8000 টাকা, আর এই পর্যন্তই, আর যা শুধু এই ইনভেস্টের ব্যাপারে,
মানে খুব বেশি আপনি 20000 টাকাও মেরে খাননি?
না, কিন্তু যারা আমার কথার উপর বিশ্বাস করে টাকা ইনভেস্ট করছে তারাই যে ধরা খাইছে এটাই।
কে কে কত টাকা, কি পরিমাণ টাকা ধরা খেয়েছে?
অনেক টাকা, অনেক, মানে এমনও কিছু লোক আছে যে যাদের ঘর নাই, একটা ঘর নাই, ঘর দিবে সে তার জন্য 50000 টাকা রেখে দিছে, সেই টাকাটা আমার কথার উপর বিশ্বাস করে দিছে যে 50000 টাকা দেও, 1 বছর পরে তো 1 লাখ টাকা পাইতেছ, আর তুমি যদি 50000 টাকা খরচ করে একটা ঘর উঠাও কিন্তু ঘরের মধ্যে কি তোমার কোনো লাভ আসবে? আসবে না। তখন আমার কথা শুনে বলছে যে হ্যাঁ ঠিকই তো, তাহলে দেই 50000 টাকা, 1 লাখ টাকা উঠবে, সামনের বছর আরো ভালো করে ঘর দিব, কিন্তু তারা আজ পর্যন্ত ঘরের নিচে বসতে পারে নাই, ঘর দিতে পারে নাই, যার কারণে আমি সেই অভিশাপে আমি নিজেও আমি এখন বাড়িতে যাইতে পারি না, আমার মার সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারি না, আমি এরকম অবস্থায় আছি।
আপনি যে সাব ইন্সপেক্টরের কথা বলছিলেন, ওনার সাথে আপনার যোগাযোগ আছে?
না।
কেন নাই?
উনি আমার সাথে কোনো, আমি ফোন দিলে উনি রিসিভ করে না, কথা বলে না।
ওকে, এই কোম্পানিটি কি এখনো আছে?
কোম্পানিটা এখন আছে, হেড অফিসটা শুধু আছে, যে আর মেন মেন যত বড় বড় মালিক ছিল ওনারা কখনো সামনে আসে না।
আর এই যে আপনারা যারা আছেন এরকম, তারা কখনো যাননি তার কাদের কাছে?
আমরা গেছি, অনেকবার গেছি, কিন্তু তারা কখনোই আসে নাই। তারা শুধু ফোনে বলছে যে আজকে দেখা হবে না, সামনে সপ্তাহে দেখা হবে, সামনে সপ্তাহে হবে না, তারপরের সপ্তাহে হবে, এরকম ভাবে আমাদের শুধু এখনো ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নাম নাই। কবে কি কোনো সুরাহা, হ্যাঁ এখনো ঘুরাচ্ছে, কোনো সুরাহা হবে কিনা, আদৌ কোনো সমাধান আছে কিনা, এটা কোনো নিশ্চয়তা নাই।
আপনি পত্র পত্রিকায় কোনো খবর এই কোম্পানি সম্পর্কে শুনেছেন, জেনেছেন?
আমি হ্যাঁ বাংলাদেশ প্রতিদিন পড়তাম, তো আমি বাংলাদেশ প্রতিদিনে এরকম নিউজ একবার পাইছিলাম। পাওয়ার পরে যখন আমি হতাশ হয়ে ফোন দিছি, তখন অফিস থেকে আমার বোঝানো হয়েছে যে এগুলা হইতেছে, যে একটা চ্যানেলের একটা সাংবাদিক আছে, উনি অনেক টাকা ঘুষ চাইছেন, দেওয়া হয় না দেখে এই জন্য এইসব খবর ছড়াইছে,
বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর একটা রিপোর্ট, এবং সেই রিপোর্টে এই কোম্পানি সম্পর্কে কি বলা হয়েছে আপনারা যদি দেখতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। এই রিপোর্টটি করা হয়েছে 25/6/2012 তারিখে। রিপোর্টটি করেছেন প্রণব বল, চট্টগ্রাম প্রতিনিধি তিনি। তিনি এখানে যেটা করেছেন যে অবৈধ ব্যাংকিং করছে নিউওয়ে, নিউওয়ে নামের একটি কোম্পানি, তারা অবৈধ ব্যাংকিং করছেন। এবং এখানে যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টে অনেকগুলো কোম্পানির নাম এসছে, আমরা পুরো রিপোর্টটি এখানে পড়ে শোনাচ্ছি না, আমরা আমাদের ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে ডিটেল পড়তে পারেন। এখানে লেখা আছে, 2 বছরে দ্বিগুণ করার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ চলছে, শেষ পর্যন্ত কোম্পানিটা কোথায় আছে, কি অবস্থায় আছে সে সম্পর্কে আমরা এখন পর্যন্ত তেমন একটা ডিটেল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না, তবে তারা এখনো কাজ চালাচ্ছে। এবং এটা যে ইন্টারন্যাশনালি এই টাকাটা আসলে কোথায় যায়, কিভাবে হয়, এবং কিভাবে হয় সেটা তো আপনারা জানলেন, কিন্তু এই টাকাটা আসলে কোথায় চলে যায়, হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং এটা হওয়ার পরেও তেমন কোন বড় ধরনের কোন মাস লেভেল থেকে বা জনগণের কাছ থেকে তেমন বড় ধরনের কোন কি বলা যেতে পারে যে একটা প্রতিবাদ, সেটা কেন হয় না, তার পেছনে আমার যেটা মনে হলো এতক্ষণ অনুষ্ঠানটা শোনার পরে ব্যক্তিগতভাবে, সেই মনে হওয়ার ব্যাপারটা আমি প্রশ্নে প্রশ্নে আপনার কাছে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, আমি ছোট ছোট করে প্রশ্ন করছি, প্রশ্নগুলো আপনি আমার কাছে ক্লিয়ার করেন। আপনি প্রথম কত টাকা ইনভেস্ট করেছিলেন সেখানে?
প্রথম আমি 25,000 টাকা ইনভেস্ট।
এই 25,000 টাকাই হচ্ছে আপনার ব্যক্তিগত টাকা, এই টাকাটা আপনি একবারে জমি বিক্রি হোক যে কোনো করো আপনি নিজের কাছ থেকে নিশে দিয়েছেন। এই 2 বছরে কত টাকা আপনি লাভ পেয়েছেন বা রোজগার করেছেন ওখান থেকে সব মিলিয়ে?
সব মিলে আমি 25,000 টাকাও নেই নাই।
আপনি 25,000 টাকাও ওখান থেকে তুলে নিজের খরচের জন্য ব্যবহার করেন?
করি নাই।
ওকে, কত টাকা লোকজনের কাছ থেকে চুরি করেছেন সেখান থেকে বলা যেতে পারে 10-20 হাজার টাকার মতো, যেটা আপনি একটু আগেই বলছিলেন। তার মানে আপনি যদি এখন ইকুয়েশনটা ভাবে দাঁড় করান যে 25,000 টাকা সে তুলেছিল, 20-22 হাজার টাকা সে অন্যায় উপায়ে নিজের জন্য ব্যবহার করেছে, তার মানে সুদে আসলে কিন্তু এক প্রকারের একটা ব্যালেন্স ইকোনমিক্যালি হয়ে গিয়েছে। কিন্তু এর মাঝখানে অনেকগুলো স্বপ্ন ছিল, এর মাঝখানে অনেকগুলো ইকোনমিক ইকুয়েশন ছিল, সেই ইকোনমিক ইকুয়েশনে ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক জালিয়াতি করে হোক যেটাই হোক না কেন, সেখানে আজকের যে অতিথি তিনি কত টাকার মালিক, আপনি কত টাকার মালিক এখানে?
8 লাখ টাকা।
8 লাখ টাকার মালিক তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে, 8 লাখ টাকার মালিক। কিন্তু এই 8 লাখ টাকা কিন্তু একটা ইকুয়েশনে, কোম্পানি ইকুয়েশনে, যেখানে তার ব্যক্তিগতভাবে প্লাস মাইনাসে কোনো ইনভেস্ট নেই, কারণ এই টাকাটি তিনি নিজের পকেট থেকে দেননি, এই টাকাটি কোনো না কোনো ভাবে অন্যের পকেট থেকে এসছে। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা শক্তিশালীভাবে প্রতিবাদ করে না একটা কারণে, তারা যখন এই ব্যক্তিগত ইকুয়েশনগুলো করে যে আমার কত টাকা গেছে, আমার খুব বেশি হলে 20,000 টাকা গেছে, আরেকজন চিন্তা করে আমার কত টাকা গেছে, আমার খুব বেশি হলে 50,000 টাকা গেছে, আরেকজন চিন্তা করে আমার খুব বেশি হলে 8,000 টাকা গেছে, আমার বেশি হলে 10,000 টাকা গেছে, ধুর এটা নিয়ে আর কতদিন লেগে থাকবো, যখন চিন্তা করে আমি 10 লাখ টাকার মালিক, কিংবা যখন চিন্তা করে আমি 20 লাখ টাকার মালিক এবং এই টাকাটা আমার পাওয়া উচিত, তখন তার কষ্ট হয় এবং সেই জায়গাটা থেকে অফিসের দিকে গিয়ে ধর্ণা দেয়। কিন্তু সেই জায়গাটাও খুব বেশি শক্তিশালী হতে পারে না এই কারণে যে যারাই ধর্ণাটুকু দেয় তাদের চাইতে অফিস, অফিসিয়াল নেটওয়ার্ক সব দিক থেকেই অনেক অনেক বেশি পাওয়ারফুল। এবং যে কারণেই আমরা দেখি পত্র পত্রিকাতে এরকম রিপোর্ট আসার পরেও, ছোটখাটো এরকম রিপোর্ট আসার পরেও এই জিনিসগুলো অবাধে চলতে থাকে। এবং আজকে শুধুমাত্র এখানে নিউ ইয়ের কথা বলা হয়েছে, শুধুমাত্র নিউ ইয়ে না, এখানে অনেক কোম্পানি এরকম বাংলাদেশের ছোটখাটো ব্যবসা করেছে, মেলেম ব্যবসা, এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে তার চেয়েও বৃহৎ একটা কোম্পানিকে নিয়ে এখানে পত্র পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে রীতিমতো ঝড় বয়ে গেছে, তাদেরকে জেলে রাখা হয়েছে এখন, তো এগুলো রীতিমতো চলছে। এবং এটার শেষটা আসলে কোথায় আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি আজকের যাহা বলিব সত্য বলিবতে এই ঘটনা প্রচার হওয়ার পর আমাদের কোনো উদ্দেশ্য ছিল না নিউ ইয়র্কে এখানে হেয় প্রতিপন্ন করা বা অন্য কিছু করা, আমরা শুধুমাত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, এবার সিদ্ধান্ত আপনার। ওকে, এবার আপনি বলেন, আপনার শেষ কিছু বলার থাকে, আপনি কিছু বলতে চান?
আমি এটাই বলতে চাই আমার প্রিয় লিসেনারদের কাছে, এটাই সবচাইতে মূল বিষয় যে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার মতো কেউ যেন কারোর সাথে প্রতারণা না করে, প্রতারিত না হয়, আর মানুষে যেন এইভাবে মিথ্যা না বলে সামনের দিকে আগানোর স্বপ্ন না দেখায়। আমি যে কষ্টগুলো পাইতেছি এরকম কষ্ট যেন আর কেউ না পায়, আর এরকম নিজে পরিশ্রম করে সৎ কাজ না করে কোনোদিন উপরে উঠা যায় না, কিছু করা যায় না, এটা যেমন সত্যি আর তেমনি এই মিথ্যাটাও, যেমন মিথ্যার কারণে মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়, সেটা আমি আমার নিজের দিয়ে প্রমাণ পাইতেছি। এখন আমার শুধু একটাই বলার আছে, আমি তো আর টাকাগুলা পরিশোধ করতে পারতেছি না, কারণ কোম্পানির অবস্থা কখন কি হয় না হয় বলা যায় না। যদি কোনোদিন তারা তাদের মনে সৎ ইচ্ছা হয় তাহলে তো দিবে, আর যদি না হয় আমি জানি না, আমি বেঁচে থাকবো না মারা যাব না আমি কি হব, তবে আমার একটাই চাওয়া যে আমাকে যেন সবাই ক্ষমা করে দেন আপনারা যারা আছেন, আর আমি যেন আর যতদিন বাইচে আছি আমি যেন কোন রকম কোন সামান্যতম ভুলের মধ্যে না জড়াই, মিথ্যার মধ্যে না জড়াই, মানুষকে কোন প্রতারিত না করি, কোন রকম কোন দুই নাম্বারিতে না যাই, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আরেকটি SMS পোল চাই। জীবনের সমস্ত অপরাধগুলো তিনি আজকে স্বীকার করেছেন এখানে, এবং একই সাথে এই অপরাধের পেছনে সবচেয়ে বড় যারা অপরাধী সেই অপরাধীদেরকেও তিনি অনেক বড় সাহস নিয়ে আজকে সবার সামনে তুলে ধরেছেন। আপনি কি মনে করেন, যে অপরাধটি আঞ্জুমান করেছে সে অপরাধকে কি ক্ষমা করা যায় নাকি যায় না, বা আঞ্জুমান যে গল্পটা আপনি বলেছেন আজকে এখানে সেই গল্পটা কি লোকজন বিশ্বাস করেছে নাকি করেনি? সমস্ত কিছু নিয়ে আমরা একটি SMS পোলের মুখোমুখি হচ্ছি আপনাদের কাছে, এবং SMS পোলটি হচ্ছে এই অনুষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ SMS পোল। আপনি যদি মনে করেন যে আঞ্জুমানকে ক্ষমা করা যায়, কিংবা আপনি যদি মনে করেন যে ঘটনাটি আঞ্জুমান এখানে বলেছে সেটা সম্পূর্ণ সত্য তথ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে আপনি আপনার সেলফোনে লিখবেন ইয়েস, YES, ইয়েস। আর আপনি যদি মনে করেন আঞ্জুমানকে ক্ষমা করা যায় না এবং আঞ্জুমানের ঘটনাটি আপনি বিশ্বাস করেননি, তাহলে লিখবেন NO, NO, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। যদি বিশ্বাস করেন তাহলে ইয়েস, এবং একই সাথে যদি ক্ষমা করেন তাহলে ইয়েস, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। এবং যদি তার অপোজিটটা হয়, যদি তার বিপরীতটা হয়, তাহলে লিখবেন NO, NO, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরে আমরা ফিরে আসব, এবং ফিরে আসার পরই কম্পিউটারের কাছ থেকে জেনে নেব যে কত পার্সেন্ট লোক আজকে আঞ্জুমানকে ক্ষমা করেছেন, এবং একই সাথে কত পার্সেন্ট লোক আজকে আঞ্জুমানের পুরো গল্পটি বিশ্বাস করেছেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের ভুলগুলো স্বীকার করতে পারেন, আপনি আপনার অপরাধগুলো স্বীকার করতে পারেন, এবং আপনি যদি বিশ্বাস করেন আপনার ভুল এবং আপনার অপরাধ থেকে লাখো মানুষ সচেতন হবে, আপনি যে পীড়া, আপনি যে মানবিক কষ্ট, আপনি যে বিবেকবোধ থেকে প্রতিনিয়ত নিজেকে কষ্ট দিচ্ছেন, সেই কষ্ট যাতে জীবনে আর কেউ কখনো না পায় সেজন্যই আপনার ভুলগুলো স্বীকার করা উচিত। যদি আপনি সেটা মনে করেন তাহলে আপনার জন্য প্ল্যাটফর্মটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আপনি আসতে পারেন আমাদের কাছে, এবং আসার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। আপনি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান ফেসবুকের মাধ্যমে, তাহলে ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার এবং একই সাথে ফ্যান হয়ে যাবেন। আপনি যদি আমাদেরকে চিঠি লিখতে চান, আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি আমাদেরকে মেইল করতে চান তাহলে মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। এবং সবচাইতে গ্রহণযোগ্য পদ্ধতি যেটা, সেটা হচ্ছে টেক্সট। আপনি চাইলে টেক্সট করে আমাদের এখানে কনফেস করার জন্য আসতে পারেন। সেটার জন্য নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে লিখবেন JBSB স্পেস কনফেস, CONFESS স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস CONFESS স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। প্রিয় শ্রোতা, আমাদের হাতে রেজাল্ট এসে গেছে। কত পার্সেন্ট লোক এই গল্পটাকে বিশ্বাস করেছেন, কত পার্সেন্ট লোক এই অপ্রিয় সত্যটাকে বিশ্বাস করেছেন, এবং কত পার্সেন্ট লোক আমাদের আজকে আঞ্জুমানকে ক্ষমা করেছেন, চলুন আমরা কম্পিউটারের কাছ থেকে এটা জেনে আসি।
Yes, 95%. No, 4%. No comments. 1%.
প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে 95% অর্থাৎ 95% লোক এই গল্পটাকে বিশ্বাস করেছে, এই সত্য উদ্ঘাটনটাকে বিশ্বাস করেছে, এই অপরাধ বোধকে ক্ষমা করে দিয়েছে, এবং অপরাধী যিনি আজকে এখানে এসছেন তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। 4% লোক সেটা করতে পারেননি, এবং 1% লোক একেবারে মন্তব্য করতে চাননি আজকের এই গল্পটি নিয়ে। আমরা এখানেই সত্য উদ্ঘাটন পর্ব শেষ করছি, তবে আমাদের অনুষ্ঠানটি শেষ হচ্ছে না, একটু পরে আমরা আবারও ফিরে আসছি অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্ট নিয়ে। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.